This track was downloaded from FusionBD.com.
ABC Radio, FM 89.2.
Power money, boy.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞানশীল রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন
নয়।
ডরের 30তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া, বাংলাদেশের এই প্রথম কন্টেক্টলেস ভিত্তিক শো, যেটি এখন পর্যন্ত দেশের বিভিন্ন হন্টেড জায়গাতে ধারণ করা হয়েছে। এ সপ্তাহে আমাদের হন্টেড প্লেসটা কিছুটা মিস্ট্রি। এখানে কোনো মানুষ থাকে না, কোনো মানুষের বসতি নেই। যদিও আমরা জানি বাংলাদেশ অত্যন্ত ঘন বসতিপূর্ণ একটা দেশ, এমন কোনো জায়গা নেই যেখানে গেলে আপনি মানুষের বসতি পাবেন না। আমাদের এবারের ডরের হন্টেড প্লেসটি ছোট্ট একটি জায়গায় ধারণ করা হয়েছে, কিন্তু অদ্ভুত ভুতুরে একটি জায়গায়। মানুষ থাকে না এরকম একটি জায়গাতে ভুতুরে সব কাণ্ড ঘটে, তাহলে নিশ্চয়ই সেখানে কিছু না কিছু আছে। কি আছে, এই প্রশ্নগুলোর উত্তর মিলবে হন্টেড প্লেস থেকে পুরো অনুষ্ঠানটি যারা ধারণ করেছেন সুমন এবং রেহানের কাছ থেকে। একই সাথে আমরা ধন্যবাদ জানাতে চাই অনুষ্ঠানের শুরুতেই এ সপ্তাহে যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন, মাহির, ইব্রাহিম, তারেক এবং তন্ময়কে। এই চারজনের জীবনে ঘটে যাওয়া অদ্ভুত সব ঘটনাগুলো আজকের ডরের উপজীব্য। একের পর এক উঠে আসবে অজানা সব কাহিনী। শুরু করছি আজকের 30তম পর্ব। আমাদের সাউন্ডে ছিল নোবান, অন দ্য স্পট সুমন ও রেহান, এবং পুরো অনুষ্ঠান জুড়েই সঞ্চালকের ভূমিকায় থাকবো আমি আরজে কিবরিয়া।
আমার তরকারিটা কিন্তু খুব দারুণ ছিল, চচ্চড়ি চচ্চড়ি দিয়ে যে খেলাম ভুলে গেছি,
কিন্তু খাওয়ার সময় দেখেছি পারলে আঙ্গুল কেটে আঙ্গুল সহ খায় ফেলার।
যেটা করতেছিলাম সেটা হচ্ছে এখন তখন চচ্চড়ি খাইছো, চচ্চড়ি
বাজার নিয়ে আসে। আমি তো অনেক জায়গায় নিয়ে গেছি,
আমি তো পাটে থাকি সঙ্গে। আমরা যাবো চরচরিয়া নামের একটা জায়গায়, যেটা হচ্ছে কাউরাপাড়া নামে একটা জায়গায় আছে। এখন ওইখানে কোথা থেকে যাইতে হবে দোস্ত, আমি শিওর খুব সম্ভবত গুলিস্তান থেকে আমাদের বাস করতে হবে।
তার মানে এখন গুলিস্তান যাইতে হবে,
রাইট? এবং ওইখানে গিয়ে যদি আমরা দেখি যে না ওখান থেকে নয়, তাহলে আমাদের অন্য কোথাও যেতে হবে।
কোথায় বাসে কোথায় যেতে হবে বললি?
বাসে যেতে হবে কাউরাপাড়া, জায়গাটা হচ্ছে চরচরিয়া। ওই যে বন্ধুরা যেখানে থাকে, বন্ধুরা বলতেছি
বান্ধুরা,
বান্ধুরা,
রাইট রাইট।
এবার কিন্তু বেনুখালী বিলের মাঝখানে নেমে যেতে হবে।
এরপরে এই জায়গাটা কেমন সেটা পরে শুনবো, নিতেই দেরি হয়ে যাচ্ছে। চল আগে গুলিস্তান যাই, আবার রওনা যেতে হবে।
গুলিস্তান থেকে বাসে চড়ে সরাসরি বান্ধুরায় পৌঁছে গেলাম আমি এবং সুমন।
সেখান থেকে আমরা যাই আমাদের গন্তব্য কাউরাপাড়া ভিটায়। তো এই তোর হচ্ছে দিস ইজ দা প্লেস, জানি নাম বললি এটা,
এটা হচ্ছে
বেনুখালী,
বেনুখালী বিল। আর এখানে যে ভিটাটাতে আমরা আছি, এই ভিটাটা এক সময় জনবসতি ছিল, বাট নাও ইউ ক্যান সি ইটস
জায়গার মধ্যে আছি। আমার তো মনে হচ্ছে যে জনবসতি 2-3 কিলোমিটারের মধ্যে মনে হয় না হবে, আমাদের কি আর থাকতে হবে, আর একটু সামনে যেতে হবে স্পটে? তো
আই গেস আমরা যেহেতু অলরেডি স্পটে আছি, লেটস কন্টাক্ট উইথ ডট টিম এবং তারপরে ওনারা যেখানে ঠিক করেছে সেখানে যাই, কিংবা ওনারা এখানে চলে আসুক।
ওকে ঠিক আছে, তাহলে ফোন কর একটা, দেখি আমরা।
আমরা শেষ পর্যন্ত চলে আসছি যেখানে আমাদের দর টিম ছিল, আজকের অতিথিরা ছিল। সবারই মনে হয় সুমন দোস্ত একটা কথা জানার ইচ্ছা, যে আমরা
সবার তো নিশ্চয়ই থাকবে, তার আগে আমার নিজেরও ইচ্ছা যে তুই কেন এই জায়গাটা সিলেক্ট করলে এবার।
ওয়েল, এই জায়গাটা সিলেক্ট করার সবচেয়ে বড় রিজন হচ্ছে কি, স্পেশালি ওই যে ফয়জুল ভাইয়ের কাছ থেকে স্পটটা জানার পরে আমি বেশ কয়েকজনের কাছে খবর নিয়ে যেটা জেনেছি, যে কোনো কারণ ছাড়াই হঠাৎ করেই জনবসতি থেকে একে একে পরিবার এখান থেকে চলে যেতে থাকে, এবং একটা সময় সবাই চলেও যায়। এবং বাংলাদেশের মতন একটা দেশ যেখানে থাকার জায়গার এত অভাব, অভাব, সেখানে কেউ দখল করতে আসে না, এই জায়গাটায় কেউ থাকতে আসে না। আমি যে কয়জনকে জিজ্ঞেস করেছি সবাই বলেছে কোন রকম একটা অলৌকিক ব্যাপার আছে, কিন্তু কি সেটা বলতে কেউ রাজি না।
আমার মনে হয় না কাউকে দিলেও এখানে বেশি দিন থাকতে পারে,
রাইট?
মানে কেমন যেন একটা ভাব আছে জায়গাটা,
অস্বস্তিকর একটা ব্যাপার আছে,
অস্বস্তিকর একটা ব্যাপার,
তাই না? সব সময় কিন্তু ভয় সেক্টরটা কাজ করে না মানুষের মনে। আমার বা তোর কথা শুনে যা বুঝলাম তোরও, আমাদের কিন্তু ফিলিংসটা হচ্ছে কেমন যেন একটা অস্বস্তি, এখানে থাকতে হবে কতক্ষণ, কেন, কি যেন একটা আছে, এরকম একটা কনফিউশন ওয়েদারটার ভিতরে।
আচ্ছা যাক, আর এই কনফিউশন রাখি না, মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যেটা, এতে বুঝে গেছি যে আসলে এটা না থাকাটা এখানে খুব অস্বাভাবিক কিছু না, অন্তত জায়গাটা দেখে তাই। অনেকে আমাদেরকে বলে যে আমরা নাকি গল্পের মাঝে অনেক বেশি ইন্টারাপ্ট করি, অনেকে আবার সেটাও বলে একটা গল্প শেষ হওয়ার পরে অনেক ধরনের প্রশ্ন থাকে যে আপনারা বলেন এটা না হলে এটা কিভাবে হলো, এটা হলে ওটা কিভাবে হলো। আমরা যদি প্রশ্ন না করি আপনাদের উত্তরগুলো বের হয়ে আসবে কিভাবে?
আমি না একটা জিনিস সত্যি বুঝি না সুমন্দস, মানুষ যখন এই প্রশ্নটা করে যে আপনারা প্রশ্ন কেন করেন, আমরা যারা এই প্রোগ্রামটা করি এবং যারা শুনি তারা সবাই প্রাপ্তবয়স্ক না? মোটামুটি তো তাই। তো আমার কথা হচ্ছে আমি শুধুমাত্র সেই জিনিসগুলোকেই ভয় পেতে পারি যেটা আমার বুদ্ধিমত্তা দিয়ে আমি যুক্তিতে মেলাতে পারছি না।
তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যখন কারো স্টোরি শুনতে বসি, জার্নিতে যাই, আমরা নিজেরাও শ্রোতা হয়ে যাই।
এক্স্যাক্টলি,
আমাদের মনেও প্রশ্ন তৈরি হয়ে যায় আপনাদের মতো। তো আমরা তখন সেই প্রশ্নগুলো না করে আর আমাদের পক্ষে সম্ভব হয় না এটা সামনের দিকে শোনা, এই কিউরিয়াসিটিটা আমাদের মধ্যে বিল্ড আপ হয়ে যায়।
এবং আমি এটা মেনে নিব না যে কোনো কারণ ছাড়াই আমি করে একজন এসে আমাকে বলবে যে এটা ভাই এরকম অন্ধকারের মধ্যে আমি কালো জিনিস দেখছিলাম, আমাকেও মেনে নিতে হবে যে হ্যাঁ অন্ধকারের মধ্যে উনি কালো জিনিস দেখতেই পারেন। আমি এই প্রশ্নটা করবো, দোষ আমি ভয় পাই না, আমার লজিকটা না কাটা পর্যন্ত।
আসলে কথাগুলো এই জন্যই বললাম যে আপনাদের মনে আমাদের কথা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক ধরনের কথা আছে,
আবার অনেকে কিন্তু অনেক পজিটিভ ভাবে
বলছে
ভালো লাগে, থ্যাংক ইউ এই লজিক গুলো তুলে আনার জন্য, এইভাবে অনেকে বলেছে,
রাইট? সেই জন্য আমরা যেহেতু শ্রোতা হয়ে যাই, আমরাও ঠিক আপনাদের মতোই অনুভব করতে চাই পুরো স্টোরিটা। সেই জন্য আমাদের ভেতরের কিছু প্রশ্ন থাকে, আমরা সেটা সাথে সাথে করে ফেলি। এখন ঘটনা হচ্ছে যে প্রশ্নটা করতে চাই আমি, বল কি করতে চাই?
যে প্রশ্নটি করতে চাই সেটা হচ্ছে যে এখন আমরা কোন ঘটনা শুনবো আর কার কাছ থেকে শুনবো,
রাইট?
তো চলে যাই সরাসরি ভাইয়ের কাছে। ভাই আপনার নামটা আপনার কাছে প্রথমে শুনি।
ভাইয়া আমার নাম মাহির, আমি চিলাচামি থেকে।
আচ্ছা,
যে ঘটনাগুলো বলবো তা আমার ফ্যামিলি মেম্বার এক্সপিরিয়েন্স করছে, ইভেন আমি নিজে করছি।
আপনি নিজেও এক্সপিরিয়েন্স করেছেন?
আপনার নামটা আমি একটু যদি বলি, মাহি,
মাহির,
মাহির।
আচ্ছা, ফার্স্ট অফ অল আগে একটু জানতে চাই যে আপনি এখন কি করছেন? এখন কিছু করছেন না আপাতত? যাত্রা বাড়ি থেকে আপনাদের নিজেদের বাড়ি না?
না না, আমরা ভাড়া থাকি।
ভাড়া থাকছেন, যে বাড়িতে থাকেন সেই বাড়িতেও নিশ্চয়ই কোনো ঘটনা আছে, সেই বাড়িতেই প্রবলেম?
তাহলে প্রবলেমটা একদম শুরু থেকে, মানে কিভাবে শুরু হয়েছে সেখান থেকেই জানি
আমরা। অ্যাকচুয়ালি শুরু, আমাদের বাসায় একটা বাচ্চা থাকতো, মানে খুব ছোট বয়স, মেবি 5-6 বছর এমন বয়স। আপনাদের বাসায় আমাদের পাড়া প্রতিবেশী, তখন আমরা বাসা থাকতাম না, আমরা পাশে পাশে থাকতাম। তো একদিন রোজার মাসে, মেবি 26-27 রোজা এমন হইব, তো ইফতারের 5 মিনিট আগে ইফতার লাইনা দিয়ে বাসায় ও ছাদে উঠছে। তো অদ্ভুত ভাবে সবাই ফিল করলো যে ও ছাদ থেকে পড়ে গেল, একটা মানুষ পড়ে গেছে, মানে এমন ভাবে ওরা ডাম করা হয়েছে, মানে তো মনে হইলো যে কেউ ওরা চাপ দেওয়া ধরছে, চাপ দেয়া নিচে ফেলা, ও রোড দিয়েছিল, রোড দেখা পড়ে গেছে। তো ও পড়ার সাথে সাথে মারা যায়নি, তো নেওয়ার পথে মারা গেছে।
সে কি কোনো কথা বলতে পেরেছিল তার আগে?
শুধু অদ্ভুত ভাবে ছাদের দিকে তাকাচ্ছে, কিচ্ছু বলতে পারে না, ওর নাক মুখ ঘামানো ছিল আর ছাদের দিকে তাকায় ছিল, আর চোখ অনেক বড় বড় হয়ে গেছে।
সময়টা তখন ছিল সন্ধ্যা,
ইফতারের 4-5 মিনিট আগে।
আচ্ছা,
তো ওর হসপিটাল হওয়ার পথে ও মারা যায়। ওর আব্বু আম্মু ব্যাপারটা অনেক আগে থেকে জানতো যে পাশে একটা প্রবলেম ছিল, ওর আব্বু আম্মু ব্যাপারটা জানার পরে ব্যাপারটা কোনো ই করে নেই, মানে ওরা এখান থেকে চলে যায়।
আগে থেকে জানতো মিন্স মানে প্রবলেম ছিল বলতে কি ধরনের
প্রবলেম বলে ওরা কখনো কারো শেয়ার করেনি। কিছু গরুর যে এমন গরুর যে মাথা গুলা ওইগুলা আমাদের বাড়ির কোনা কোনায় অনেক কোনায় আছে।
ঘটনাটাই শুনি, তারপর
ঘটনাটা হলো আমার আব্বু ম্যাক্সিমাম টাইমই বাইরে থাকে রাত্রে। তো আমাদের দুটা রুম, ওই ছেলে যে রুমে মারা গেছে যে বাসা থাকছে যে রুমটায়, ওইখানে আমরা আমরা যা ইচ্ছে করি এখন,
মানে আপনার এই ছেলেটা যখন মারা গেছে
তারপর তখন চলে গেছে,
ওই বাড়ি ছেড়ে চলে গেছে, তারপরে আপনারা
আমরা ওই বাচ্চাদের বললে বাচ্চারা হাসাহাসি করবে কিভাবে নিবে, কখনো কখনো বলতে চায়নি। একদিন রাত্রে শুয়ে রয়েছে আম্মু, তো আমার আব্বু বেসিক্যালি যখন আসে বাসায় প্রবলেমটা জানা সত্ত্বে অনেক চিল্লাচিলি করে, আমাদের নিচের তলা রুম তো কেচি কেটে সামনে এসে আব্বু অনেক চিল্লায় মানে আম্মুর ডাকাটাকি করে নিজের ভয় কাটানোর জন্য আর কি। একদিন রাত্রে তিনটা বাজে আম্মু ঘুম ভাঙে, আব্বু আম্মুর নাম ধরে না মানে মাহিরের আম্মু বলে দুবার ডাক দেয় নর্মালি, একদম নর্মালি কন্টেস্টার ডাক দেয়। তো আম্মু মনে করে আব্বু আসছে, তো আম্মু তো জানে একটু প্রবলেম আছে, তো আম্মু ততটা না সায় দেয় না, তাহলে আরেকবার ডাকুক। আর আব্বু তো নর্মালি ডাকে না, আব্বু অনেক জোরে জোরে চিল্লাচিল্লি করে ডাকে, তো আর ডাকা হয় না মানে কোনো শক নেই, কোথাও কোনো স্টপ হয়ে গেছে,
মাত্র দুবার ডাক
দিয়ে সব স্টপ, টোটাল স্টপ। তা আম্মু বুঝতে পারে ব্যাপারটা, তা আম্মু উঠে না, শুয়ে থাকে। আব্বু আসে ফজরের আজানের পর, আব্বু এসে চিল্লাচিল্লি করতেছে এই গেট খুলো না কেন, আব্বু বলতেছে না আমি তো ওই টাইম আসিনি, আমি এখন আসলাম। তা আব্বু বলে ঠিক আছে না কিছু হয়নি শুয়ে পড়ো। তা আব্বু খাওয়া দাওয়া করে না রাত্রে বেলা, শুয়ে পড়ে। সকালবেলা আম্মু ব্যাপারটা আমাদের শেয়ার করে যে এমন এমন কালকে তোর আব্বু পাইছে এমন শুনছিলাম, খুবই ভয় পাইছিলাম, তো তোর আব্বু তো আসেনি। চিল্লাচিলি করে
কিন্তু ঘটনা হচ্ছে যে এই সময় আপনারা কেউ কখনো
আমরা বাইরে নিয়ে যাই কখনো দেখেছে,
যেহেতু আপনি বললেন যে তিনতলা বিল্ডিং এখানে আরো তো অনেকেই থাকে,
অবশ্যই সবাই হ্যাঁ অবশ্যই। আমি আসার সময় আমার এক মামা আছে মানে আমাদের পাশাপাশি থাকে, মামা যখন শুনছে আমি এখানে আসবো, আমি বলতেছি মামা আমি তো যাবো ওখানে, আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে? ওই বাড়ি তো এক্সপিরিয়েন্স এর শেষ নেই, অনেক এক্সপিরিয়েন্স করছি। ছোট্ট করে একটা বলি, একদিন আমি আমার রুমে শুয়ে রয়েছিলাম, মামি ঘুমায় রয়েছে, তা আমি তো অনেক রাত জায়গা টিভি দেখি, টিভি দেখতেছি আমি ফিল করছি আমার জানালা দিয়ে কে জানে যাইতেছে, আর ওই জানালাটার মানুষ যাওয়া পসিবল না, কুকুর যেতে পারে, যারা চিকন স্বাস্থ্যের মানুষ তারা অবশ্যই যেতে পারবো, আদারওয়াইজ কার্পেট তারা যাওয়া পথে বলবো। ছোট্ট জায়গা আমি দেখলাম কি জানি হাইটে গেছে আছে, অভয়টা হলো আমাদের এলাকায় একটা ছেলে আছে, ওই ছেলেটা রাত্রে ওইখানে ঘোরাঘুরি করে, উনি ফিল করছে ওই ছেলের মতো দেখতে, কিন্তু ওই ছেলেটার যে হাইট হাইটের সাথে মিলাতে পারতেছে না, একদম বাচ্চার হাইট হয়ে গেছে। তো উনি দেখলো যে উনার জানালাটা যখন খুলা তাকাইছে, তাকানোর পরে দেখতেছে যে হাঁটতে 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 ছোট হয়ে গেছে, ছোট হইতে হইতে হাঁটতে হাঁটতে চলে গেছে, তা একটুখানি যা জানিস
নিজের চোখে দেখেছি,
নিজের চোখে দেখা।
আর একটা জিনিস কি শুনুন, আমি এখানে মাহির ভাইকে একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে ইদানিং ফেসবুকে পেজে অনেকেই যারা অনেক বেশি দূরে থাকেন আসতে পারছেন না এমন অনেকেই স্টোরি লিখে পাঠাচ্ছে আমাদেরকে, তো ওনার স্টোরির সাথে আমি কানজির ভাই নামে এক ভাইয়ের কিছু স্টোরির মানে সিমিলারিটি পেলাম। সিমিলারিটি কোন দিক থেকে, আমরা অনেক সময় ধরেই নিই না যে ভূত মানেই ভয়ঙ্কর কিছু হতে হবে, একটা বিভৎস চেহারা হতে হবে, আসলে কিন্তু সবসময় সেটা সত্য না। এই যে উনি যেটা বললেন, একটা মানুষ যেতে যেতে ছোট হতে হতে আস্তে আস্তে ভ্যানিশ হয়ে গেল। তানজির ভাইয়ের বাসায় যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে, ওনাদের বাসায় দুপুরবেলা একটা দেড়টার দিকে ওনার আম্মা রান্না বান্না করছিলেন আর কি, এমন সময় হঠাৎ করে পাশের বাসা থেকে তিন চারজন মহিলা আসে, তারাও একটা গ্রুপের মতন ওখানে আড্ডা টাড্ডা দেন আর কি, তবলি করে এই ধরনের মোস্ট প্রবাবলি। তো ওনারা আসেন পরে তানজির ভাইয়ের আম্মা গল্পে যুক্ত হয়ে যান আর কি তাদের সাথে, হঠাৎ করে তার মনে পড়ে যে রান্না বান্না সে রেখে আসছে এবং সে পাকঘরে গিয়ে দেখে খুব সুন্দর করে রান্না বান্না করা, সব কিছু রেডি এবং একটা ফোটাও মানে পুড়ে টুড়ে যাওয়া নেই এবং অসাধারণ টেস্ট, বাসা সবাই ইম্প্রেস সেদিনের রান্নাকে, অথচ উনি রান্না করেন হ্যাঁ। এরকম দেখো ছোট ছোট ঘটনা, ওই একই বাসায় বিশ্বকাপের সময় এই লাস্ট ফুটবল বিশ্বকাপের সময় খেলা দেখছিলেন তানজির ভাইয়ের বাবা একলা বসে, ওইদিন তারা সবাই দেশের বাড়িতে গেছেন এবং যখন ওনার পছন্দের দলটি গোল করে উনি চিৎকার করে উঠে তালি বাজিয়ে, দুই সেকেন্ড তালি বাজানোর পরে টের পান যে সারা ঘরের পেছন থেকে অনেকেই তালি বাজাচ্ছে এবং বাবা দিচ্ছে, কিভাবে সম্ভব
কিভাবে সম্ভব জানি না।
যাই হোক, এই ধরনের ঘটনাগুলো কেন বললাম জাস্ট এতটুকু বলার জন্য যে ভয়ঙ্কর বলতে শুধু বিভৎস চেহারা নয়, আসলে ভয়ঙ্কর ব্যাপার মানুষের সাথে অনেকভাবে ঘটে। যাই হোক মাহির ভাই, আপনি যেটা বলছিলেন তো আপনার আম্মাকে এভাবে যে ডাকা হলো নিচ থেকে অন্য কোনো একজন বা কিছু একটা, এরপরে এছাড়া আপনার আম্মার সাথে
কিছুদিন আগে, আব্বু তো বললামই আব্বু মেক্সিমাম টাইম বাইরে থাকে রাত্রে, তো সেদিন আমার সেদিনকার ভয়টা আম্মু মনে ছিল, আম্মু কখনো কাউরে যে শেয়ার করবে কিংবা বলবে যে তোরা আমার সাথে শো, মানে ব্যাপারটা নিজের কাছ থেকে অন্যরকম লাগে যে কাউরে শেয়ার করে না। আমরা সবাই জানি মোটামুটি যে আমাদের বাসা প্রবলেম আছে, ইভেন চলতেছে, আমার রুমে প্রবলেম আছে। আম্মু সেদিন রাতে শুয়ে থাকে ওই সেম টাইম দুইটা তিনটা এই টাইমই, আমাদের যে ওয়াশরুমটা ওইটা ওয়াশরুমে যদি আমার যেতে হয় তা আমার আম্মুর রুম ক্রস করে তারপর আমার ওয়াশরুমে যেতে হবে। তো রাত্রে মোটামুটি আমরা সবাই ঘুমায় পড়ছি, তো আম্মু একা একা শুয়ে রয়েছে। তা আম্মু একা একা শুইলে না আম্মু ঘুমাইতে পারে না, ওই ভয়টা মনের ভিতরে কাজ করে, অনেক ঠান্ডা রাত। তো আম্মু দুইটা দিকে দিকে ফিল করে যে রুম থেকে কেউ হাঁটাচলা করতেছে, কেউ একজন ওয়াশরুমে যেতেছে, ওয়াশরুমের দরজা পর্যন্ত যায় আবার ব্যাক করে আবার ফেরত আসছে, আবার ব্যাক করে আসছে, হাঁটাহাঁটি করতেছে। আম্মু ব্যাপারটা নর্মালি নেয়, মনে করে যে আমরা কেউ হয়তো ওয়াশরুমে যাওয়ার জন্য প্রিপারেশন নিতেছি। কিন্তু আমরা যদি ওয়াশরুমে যাই, আমি আগে আম্মুর রুমে লাইটটা অন করি, সবাই আম্মুর রুমে লাইটটা অন করে তারপর ওয়াশরুমে যাই, দেন তারপর আসার সময় আম্মুর রুমের লাইটটা অফ করে আমার রুমে আসি, তাছাড়া যাই না। আমরা সবাই লাইট মানে সব রুমের লাইট অন করে দিই মানে ভয়ের জন্য আর কি। কিন্তু ওনার মনে একটু ভয় ছিল দেখে উনি কম্বল মোড়া দেয়া মুখ টুক ঢাইকা চলে দিচ্ছে। তো উনি কিছুক্ষণ পর ফিল করলো যে কেউ একজন পায়ের কাছ থেকে কম্বল হালকা হালকা করে টানতেছে, আস্তে আস্তে নামতেছে। আম্মু এক সময় ফিল করলো যে আম্মুর পায়ের মধ্যে কেউ জোরে দিটা থাপড় মারছে, অনেক জোরে দিটা থাপড় দেয়। আম্মু অনেক সাহস করে মানে অনেক জোরে একটা চিল্লান দেয় উঠে,
স্বাভাবিক। তারপরে আপনারা দৌড়ে চলে আসেন সেখানে,
আমার নাম ধরে ডাক দেয়। আমি তো বুঝতে পারি যে কিছু একটা প্রবলেম হয়েছে, আম্মু চিল্লাচিল্লি করবো কেন, বাচ্চাদের হয়তো মনে করতাম যে একটা হ্যালুসিনেশন, এটা তো বড় মানুষ হয়ে যায় তো আমি অসম্ভব। আমি আমার রুমে লাইট অন করি, আম্মুর রুমে যাই, তো আমার ছোট বোন আসে। আম্মু দেখলাম যে খাটের এক কোনায় একটা মানুষ যখন ভয় পায়, ভয় পাওয়ার পরে কি ধরনের একটা মানে তার চেহারার মধ্যে যে কি আছে এটা ওদিন আম্মুরে দেখে আমি বুঝতে পারছি। আমি বুঝতে পারছি ব্যাপারটা, তো আমি বলতে আম্মু তুমি কি খারাপ স্বপ্ন দেখছো, আম্মু কথা বলে ছোট বলছিল তাই আমি ব্যাপারটা ইমার করতে চেয়েছি। তো আমি বসে যে আম্মু মেয়েদের তুমি খারাপ স্বপ্ন দেখছো, তুমি ঘুমাও, আমি রুমে ঘুমাবো না, আমার বসে পাশে বলবো। আমরা কেউ ঘুমাই নেই, সব আমার রুমে স্টে করলাম, সারা রাতে যাক না লাইট টাইট সব অন করা,
সেই রাতে কি
ঘুমাইতে পারিনি,
কোনো প্রবলেম হয়েছিল
না, কোনো প্রবলেম, কোনো
শব্দ শুনতে পেয়েছিলেন
একদম, এভরিথিং সব ঠান্ডা। সকালবেলা হয়েছে মতো আম্মু ব্যাপারটা নর্মালি শেয়ার করে।
ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে ডরে, মাত্র 3 মিনিটের বিরতি, একটু পরেই ফিরে এসে আপনাদেরকে জানিয়ে দেব ডরের রেসিপিটা কি। কারণ আমরা বিশ্বাস করি ডর শুনতে হলে, ডরের আসল মজা পেতে হলে একটা পরিবেশ থাকা খুবই জরুরি। যারা ডর শোনেন তারাই পরিবেশটি সম্পর্কে সচেতন। একটু পরেই জানিয়ে দিচ্ছি, ফিরে আসছি ঠিক 3 মিনিট পর। ডর ABC রেডিও আপনাকে মনে করিয়ে দেব ডর মানে যে ভয়, সেই ভয় পাওয়ার বিশেষ রেসিপি। আবারও ফিরছি সুমন ও রেহানের কাছে অন দ্য স্পটে। ডর
আব্বু আসে, আব্বু আসার পর আব্বু শেয়ার করি, আব্বু বলে এবার এটা থাকা যাবে না, অনেক বেশি প্রবলেম হয়ে গেছে। তো আমরা বাড়িওয়ালাদের ব্যাপারটা শেয়ার করি যে মনে হন আপনাদের বাসায় মনে হয় প্রবলেম হইতেছে, তো ওনারা বলে যে না এগুলা কোনো ই না,
স্বীকার করতে চাবি না,
মানে ওই বাড়িতে কেউ 2-3 মাসের বেশি স্টে করতে পারে না।
আপনারা তো বন্ধুরা
এখনো আছেন?
জি হ্যাঁ অবশ্যই, আমরা এখনো
কতদিন হলো
এখন থাকার কারণ
কতদিন হলো আপনাদের এখানে থাকাটা?
আমাদের এখানে 1 বছর,
1 বছর হয়ে গেছে, যেখানে সবাই 2-3 মাসের উপরে থাকতে পারে না।
আমরা 1 বছর ধরে
এখানে আছি। সেটা কেন?
আমাদের প্রবলেম থাকার কারণে আমরা এখন থেকে যেতে পারতেছি।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
আপনি আমার আব্বু বিজনেস থাকাতে ম্যাক্সিমাম টাইম আব্বু বাইরে থাকতে হয়।
আচ্ছা আচ্ছা,
আমাদের গাড়ির বিজনেস আছে।
আচ্ছা, উনি এমন কি হয় যে উনি বাসায় থাকলে এই ধরনের ব্যাপারগুলো একটু কম ঘটে বা কিছু?
এমন কখনো হয় না যে আব্বু বাসায় ছিল আমাদের কোনো প্রবলেম হয়েছে, মানে সবার রুমে যার যার রুমে তো 2-3 জন করে থাকতেছে, এমন কোনো প্রবলেম।
এবং আরেকটা বিষয় যেখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওই বাচ্চাটা মারা যাওয়ার পরেই তো আর এই ঘটনা ঘটছে কি?
হ্যাঁ, তার আগে থেকে ঘটতো কিন্তু কেউ শেয়ার করতো না ব্যাপারগুলো, নর্মালি নিত। বাচ্চাটা মারা যাওয়ার পর থেকে একটু বেশি হয়ে
গেছে। আচ্ছা, ওই বাচ্চা রিলেটেড কি পরে আর কোনো কিছু হয়েছে?
না, কোনো করোনা নেই।
বাচ্চাটাকে মানে হয় অনেক সময় ভয় থেকে মানুষ হয়তো দেখতে পারে যে ছাদে ওই বাচ্চাটা দাঁড়িয়ে
আছে। এটা দেখছে
ছাদের দিকে হাঁটাহাঁটি করতেছে
ছাদের হাঁটাহাঁটি করতেছে, কাল দিকে তাকাইতেছে না, ওর মতন নিজের মতন নিজে হাঁটতেছে। ও এমন দেখছে, দেখার পরে ও পুরো স্টপ, মানে কি বলবো, মানে রাত্রে 2-3টা বাজে। আর ওই বাড়িতে বাচ্চা বলতে কি বলে, ওই বয়সের কোনো বাচ্চা নেই।
আপনি বলেছিলেন আপনার সাথেও কিছু এক্সপেরিয়েন্স আপনার নিজের আছে, তো আমরা কি কোন একটা শুনতে পারি?
আমার এক্সপেরিয়েন্সটা ছিল ওই বাসা না।
আচ্ছা আচ্ছা,
আমাদের পুরো এলাকাটাই এমন মানে প্রবলেম আছে।
ঠিক কোন জায়গাটায়? যাত্রাবাড়ির,
এটা যাত্রাবাড়ি হলো আপনার যাত্রাবাড়ির ধোলাইপার কবরস্থান রোড। আমাদের যে মাঠটা ছিল মানে ওই মাঠটা আগে খুব ভালো ছিল, ওখানে বাচ্চারা খেলাধুলা করতো, মাঠটা খুব পরিষ্কার ছিল আগে, এখন মাঠটা নোংরা। ওই জায়গাটা যে মালিক, ওই মালিকটা ওখানে বাড়ি তোলার একটা প্রিপারেশন নেয়, কি মনে করে জানি বাড়িটা তুলে না, মানে সামথিং কাজ করার পরে মানে কাজ করা বন্ধ করে দেয়।
এটা অনেক রকম টেকনিক্যাল কারণ থাকতে পারে,
টেকনিক্যাল কারণ থাকতে পারে, নিজেদের
পার্সোনাল। আমি যেহেতু উইলস লিটল ফ্লাওয়ারে পড়তাম, তো ওইখানে যাওয়ার পথে ঠিক কাকরাইল মোড়ে একটা বাড়ি ছিল, মানে আমি যেদিন ভর্তি হয়েছি তখন থেকে আমি এলেভেলস দিয়ে বের হওয়া পর্যন্ত ওই বাসাটা ওই অবস্থায় ছিল, হাফ বিল্ট ওই অবস্থায়। এটাতে কি কেস চলছে, কেন এরকম হচ্ছে কেউ জানতো
না। এরকম অনেক কিছু থাকে, দেখা গেছে হয়তো বা মানে এইখানে সয়েল টেস্টের কিছু ব্যাপার থাকে, অনেকে অবৈধভাবে পারমিশন না নিয়ে কিছু। আচ্ছা ওই দিকে আমরা নাই যাই, তবে যতটুকু বুঝলাম যে মাছটা এখন মোটামুটি
পরিত্যক্ত।
আপনি এখন যে ঘটনাটা সেটা কি আপনাদের আগের বাসায় ঘটেছিল?
জি জি, আগে যে বাসা থাকতাম।
আচ্ছা একটু শুনি মাহির ভাই কিভাবে।
তো আমার এক ফ্রেন্ড থাকে দুবাই, আমার যে রুমটা আগে যে বাসা থাকতাম ওই বাসার রুমটায় আমার এয়ারটেল নেটওয়ার্ক পাইতাম না। তো আমার ফ্রেন্ড সে অফার করে যে আমি তোর সাথে একটু কথা বলতেও পার্সোনাল, তুই একটু মানে ফ্রি হয়ে থাকিস। তো দুবাই তো মোটামুটি বেসিক্যালি আমাদের বাংলাদেশের টাইম তো 19:20, মানে ওর জব শেষ করে হয়তো ফ্রি হয় রাত্রের 12-11টা ফোন করে। তো আমি ভাবলাম যে রুমে বসে কথা বলা পসিবল না, আমার বাইরে যেতে হবে। তো আমি বাইরে যাই, আমাদের এলাকার মধ্যে মানে একটা বাড়ি ছিল আগে, বাড়িটা ভাঙার পরে ওইখানে ছোট্ট একটা চিপার মতো ছিল, ওইখানে একটা লোহার সিঁড়ির মতো করা দিছে।
আচ্ছা,
মানে বাড়ি এপাশ ওপাশ থেকে ওই বাড়িতে ঢোকা যায়। তো লোহার সিঁড়িতে আমি উঠি, উঠিটা তাই বসে থাকি যে ফোনের জন্য ওয়েট করতেছি। ওয়েট করাতে এক সময় যে আমার যেখানে আমি মুভ করে বসছি তার পিছে দাঁড়ানোর মতো কোনো কোনো জায়গা নেই। তো আমি টাইম পাস করার জন্য আমার কানে হেডফোন দিয়ে আমি এফএম শুনতেছিলাম। তো আমি স্পষ্ট ফিল করছি যে আমার পিছে কেউ একজন দাঁড়া আছে, আমি ফিল করছি, আমি দেখিনি, কেউ একজন দাঁড়া আছে। চোখ বন্ধ ছিল আমার, আমি ফিল করতে পারছি যে আমার পিছনে একদম কয়েক আঙ্গুল গেট, মানে একটু ডিস্টেন্স, আমি ফিল করতে পারতাম কেউ একজন দাঁড়া আছে। আমি ব্যাপারটা নর্মালি নিয়ে মনে করলাম যে মানে বাতাসে যেটা সস্তাতে এমন নর্মালি ব্যাপারটা নিয়ে আমি বসে দিচ্ছি। আমার সময় এক সময় দেখি যে আমার পাশে মানে চোখ তো বন্ধ, আমি চোখ বন্ধ করে আমি কানে হেডফোন দেওয়া এফএম শুনতাম। তো ফিল করলাম যে পাশে কেউ একদিন বসে, মানে লোহার একটা গ্রিল, তো এখানে 2-3 জন বসা যায়।
আচ্ছা আচ্ছা,
আর হইলে তো কেউ একজন আমার নক করবো কি করো এখানে বসে দিত। আমি চোখ খুলি, চোখ খুলে কিছু নাই। তো আমি আবার কি করলাম যে জায়গায় মুখ করে বসছি ওই জায়গায়, তো ঘুরে অন্যদিকে মুখ করে বসছি। এবার এবার ওইদিকে মুখ করে যেদিকে দেখছি যে আমার পিছিয়ে কেউ আছে সেদিকে মুখ করে আমি টাকা আছি। আমি এবার সিঁড়িতে বসে গেছি, মানে গ্রিলটা বসে আমি সিঁড়িতে বসে গেছি। তখনও মানে কেমন যেন অদ্ভুত লাগতেছে, জায়গাটাই অদ্ভুত লাগতেছে। তা আমি আর ফোনের জন্য ওয়েট করলাম না, আমি বললাম যে এখানে থাকা যাবো না। তা আমি নামার জন্য প্রিপারেশন নেই যে আমি নেমা যাবো, আমি তো বলছি যে সিঁড়ি দোতলার মতো সিঁড়ি, মানে ধরার মতো একটা জায়গা আছে, ওগুলো যেন নামতে হয়। তো আমি যখন নামতে যাই দুইটা সিঁড়ি যখন পার হতি, পিছন থেকে কেউ একজন আমারে মানে ফিল করলাম কেউ আমারে এমন ধাক্কা মারছে। আমি যদি গ্রিলটা যদি আমি শক্ত করে না রাখতাম এখানে, আমি ছিটকা পড়ে যেতাম নিচে।
আপনি কি হাতের প্রেশার ফিল করেছেন?
অবশ্যই প্রেশার ফিল করছি, প্রচুর পরিমাণ প্রেশার, কেউ আমার ধাক্কা মারছে অনেক জোরে। আমি নিজের কন্ট্রোল রাখাতে আমি ঝুলা পড়ছি, গ্রিল দিয়ে ঝুলা পড়ছি, পড়িনি। তো অনেক ব্যথা পেয়েছি পায়ে, ব্যথা পাওয়ার পর আমি আমার আর বোঝা বাকি নেই, আমি নামছি না, আমি দৌড় দিচ্ছি, দৌড় দেওয়া আসা গেছে। আমি আমার রুমে গেছি, আমি রাখ দিচ্ছি।
পরে আপনি যে পড়ে গেলেন,
ঝুলে গেছেন যে তারপর তো আপনার দৃষ্টি পেছনের দিকে গেছে, কিছু ছিল না,
কোথাও তাকাইনি, কিচ্ছু নাই, আমার চারিদিকে কিচ্ছুই নাই, একদম নিরব থমথম পরিবেশ, কিচ্ছু নাই।
তখন কটা বাজে? রাত
রাত
11:30 12:00
উপরে আমি বসে আছি, আমি তো টাইম পাস করতেছিলাম, ফোনের জন্য ওয়েট করতেছিলাম। তা আমি দৌড় দেওয়ার ঘুমে যাই, ঘুমে যাওয়ার পর আম্মুরে মোটামুটি শেয়ার করি নাই, কিন্তু আম্মু আমার চোখের দিকে বুঝতে পারে কয়েক কিছুতে কি হচ্ছে, প্রবলেম কি আগে নামো, কিছু না, কোনো সমস্যা নেই। তা আমি আমার রুমে যাই, শুয়ে থাকি, ভাই বিশ্বাস করবেন কিন্তু আমি জানি না, মানে আমি ফিল করি যে কয়েকজন মিলা যদি একটা মানুষকে প্রচুর পরিমাণ মারে, যেমন একটা ব্যথা অনুভব করে না, আমি আমার পুরো শরীরে এটা ফিল করতেছি যে আমার কি এমন মারা মারছে যে আমার শরীর ব্যথা, আমি লড়তে পারতেছি না, শুনে জ্বর সাথে সাথে জ্বর। তারপর থেকে আমার প্রতিদিন রাতে একটা দুইটা বাজে ঘুম ভেঙে গেত,
মানে
ডিস্টার্ব করতো অনেক
ধরনের, স্পিরিট আছে আবার ডিস্টার্ব করতে পছন্দ করে না। যেমন একটু আগে সুমন তানজিল ভাইয়ের কথা যে বলতেছিলাম না, ওনার আরেকটা ঘটনা আমার মনে পড়েছে, উনি বেশ কিছু ঘটনা আমাকে লিখে পাঠিয়েছিলেন, তো তার মধ্যে একটা ঘটনা আমার কাছে একটু অদ্ভুত লাগলো। উনি হচ্ছে রাতে একদিন হঠাৎ করে 1:30-2:00 সময় ওনার ঘুম ভেঙে যায় সিগারেটের গন্ধে, অথচ তার বাবা ছাড়া কেউ স্মোক করে না, এবং তার রুমে এসে তার বাবার স্মোক করার কোনো যুক্তি নেই, এবং করবে, ঠিক আছে। তো হঠাৎ করে তার কড়া সিগারেটের গন্ধে ঘুম ভাঙার পরে সে যখন তাকালো, তখন থেকে বারান্দায় তার রুমের সাথে অ্যাটাচ বারান্দায় তিনতলা বাসা দাঁড়িয়ে একজন সিগারেট খাচ্ছে। তো সে নিজের অজান্তেই, মানে ভয় লাগার আগে তার মানে অবাক লেগেছে আর কি ব্যাপারটা, যে আমার বারান্দায় কে দাঁড়ায় থাকবে আমি চিনি না, কে কে এখানে কে। তখন লোকটা তার দিকে পিছনে ঘুরে তাকালো, খুবই স্বাভাবিক একটা চেহারা, চোখের সাদা অংশটা শুধু একটু বেশি সাদা, এছাড়া আর কোনো ডিফারেন্স নেই। হ্যাঁ, তো সে জাস্ট ওকে বললো যে বাবা আমি কি তোমার ঘুম ভাঙিয়ে দিলাম, ইটস ওকে তুমি ঘুমাও আমি চলে যাচ্ছি। এটা বলে সে বারান্দার অপর দিকে হাঁটা শুরু করলো, তার দিকে তাকিয়ে হেসে, এবং আর নেই, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তো দিস থিংস হ্যাপেন। যাই হোক মাহির ভাই, যা বুঝতে পারছি আপনাদের ওই বাসাতেই কোনো একটা প্রবলেম আছে, বাসাতে বলতে আপনাদের বিল্ডিংটাতেই, এছাড়া ওখানে আপনি থাকেন, আপনার বাবা মা, আপনার বাবা মাঝে মাঝে ব্যবসায়িক কাজে বাসার বাইরে থাকে রাতে, তার মানে মোস্ট অফ দ্য টাইম আপনি আপনার মা এবং আপনার
ছোট ভাই, ছোট ভাই,
ছোট ভাই, ছোট বোন। আচ্ছা, আপনার ছোট ভাই বা বোনের সাথে কখনো কিছু?
হ্যাঁ, ছোট বোনের সাথে ঘটছে একটা ঘটনা, সেটা হলো আমি আমার ছোট বোন পাশের রুমে বসেছিলাম, নর্মালি আমরা বসে কথা বলতেছি, তারপর ছোট বোন ফাইজ লাইন করতেছে যে এই রুমে বলে ভূত আছে, এই রুমে বলে প্রবলেম হয়, আমি তো কখনো কিছু দেখলাম না। ও ও রুম থেকে বলতেছে যে কেউ যদি আমাদের রুমের মধ্যে থাইকা থাকে এই মুহূর্তে, তাহলে কিছু একটা করে বুঝান, এটা আমরা বুঝতে পারি যে আপনারা আসেন। তো পুরো রুমটা গরম হয়ে গেছে, খুবই অদ্ভুত ফিলিং হইতাছে,
পরে রুমটা গরম হয়ে
গেছে, হ্যাঁ অদ্ভুত ফিলিং হইতাছে, খুবই অদ্ভুত। তো পাশের রুম থেকে অনেক জোরে একটা পাতিল পড়ার শব্দ, আর পাতিলের ডিস্টেন্স যতটুকু ছিল পড়ার মতো এত শব্দ হওয়ার কথা না, আমার মনে হলো কে জানি পাতিলটা দিয়ে ধৈরা ইচ্ছা মতো নিজের জোর দিয়া প্রেশার করে ফেলেছে, একটা বাড়ি দিল, আশার দিল আর কি, প্রচুর শব্দ হয়, আর পাতিলটা তিনটা চেয়ারটা দরকার কোনার মধ্যে পড়ে, তার পাতিলটা চারটা হয়। আমরা ভয় পাই, ভয় পাওয়ার পরে আমরা রুম থেকে একদম টোটালি বের হয়েছি, দুজনেই ছিলাম, দুজনে বের হয়েছি,
উপর থেকে নিচে একটা পাতিল পড়ে গেছে, ব্যথা হয়ে যেত,
এত এত শক্তি হওয়ার কথা না, মানে আমার মনে হলো কেউ একজন হাত দিয়ে ধরে ওইটা
নেই। আপনার আম্মু কোথায়?
আম্মু ছিল না নিজের পাশে।
আচ্ছা, আর আপনার ছোট ভাই?
আমার ছোট ভাই ছিল, আমি আমার ছোট বোনি, পুরো
আপনি আপনার ছোট বোনি ছিলেন পুরো পাশে,
পুরো পাশে।
আমি যেটা বলছিলাম আর কি, শুরু করেছিলাম যেটা দিয়ে, ওনাদের বাসায় মনে হচ্ছে দোস্ত অনেক রকম প্রবলেমই প্রতিনিয়ত ঘটে, তাই না? আপনার সাথে মনে হয় রেগুলার বেসিসে,
আপনার সাথে এই ধরনের কিছু হ্যাঁ ঘটে, বলতে আমার মাথায় কে জানি হাত বোলায় রাখছে,
মানে কি আপনি যখন
ঘুম, মানে হঠাৎ মাঝরাতে দেখি যে ফিল করি যে কেউ আমার মাথায়
হাত দিল,
হাত বোলায়
নিয়ে থাকেন যখন হঠাৎ করে,
হঠাৎ করে ফিল করি এটা, তো আমার ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে দেখি নর্মালি সব।
আপনি যেটা বলেছেন প্রথম দিকে যে আপনাদের কোন একটা কিছু একটা ঝামেলার কারণে আপনারা চাইলেও এই বাড়িটা
যেতে পারেন না,
তো সেখানে আমাদের ওনারা বাড়ি ছাড়লে আরেকজন আসবে, আরেকজন ছাড়লে আরেকজন আসবে, কিন্তু ওখানে যা ঘটছে আমার কেন জানি মনে হচ্ছে আই হ্যাভ দিস ফিলিং যে কোন মানে আত্মা বা জিন যেটাই বলি অনেক জায়গায় থাকে, বাট দিস ওয়ান ইজ রিয়েলি পিসড অফ, মানে সে খুব রাগান্বিত অবস্থায় আছে, একটা ক্ষোভ ধারণ করে আছে, কোনো একটা কিছুর আশায় আছে যে আমাকে এই জিনিসটা দাও বা এই জিনিসটা আমার করতে হবে তারপরে আমি যাব, যেটা ফুলফিল না হওয়া পর্যন্ত ফ্রি ফিল করে না। তো
ছোট্ট একটা কথা বলতে পারবো, মানে আমাদের পাশের বাসায় একটা মহিলা আছে, জিন জিন আর কি, ওনার সাথে জিন আছে, বল করে
আছে, সাধনা টাইপের করে না,
করে আর কি। উনি একদিন ঘরে বসছিল, উনি ঘরে বসা অবস্থায় বলছিল যে তোমাদের বাসার যে ছাদটা, আমাদের বাসার ছাদের কোনার দিকে একটা মেন গাছ আছে আর একটা পেঁপে গাছ আছে, ঠিক আছে, ওইখানেই মেন প্রবলেম। উনি এবারে ডাইরেক্টলি বলে দিচ্ছে যে ওইখানে প্রবলেম আছে,
কিন্তু তারা সেই প্রবলেমটা সলভ করে সলভ
করতে পারে না, চেষ্টা করতে পারে না।
খুব অত্যাচারী একজন থাকতো এবং বাড়িটা দেখতে খুবই সুন্দর, একটা দম্পতি এসে এই বাড়িটা কিনেছিল, শেষ পর্যন্ত তারা এই বাড়িতে থাকতে পারেনি, শেষ পর্যন্ত তাদেরকে এই বাড়িটা লসে ছেড়ে দিয়ে চলে যেতে হয়েছে। এবং আমেরিকাতে একটা বাড়ি কেনা কিন্তু চারটেখানি কথা না,
ইউনো ওয়াট, লন্ডন এবং আমেরিকা এ ধরনের বেশ কিছু বাড়ি আছে। মাহিরার কাছ থেকে অনেক কিছুই শুনেছি, অনেকগুলো ঘটনা আমরা শুনলাম, ভয়ঙ্কর কিছু ঘটনা শুনলাম। আমার কাছে একটা একটা সিনারি আমার চোখে আটকে গেছে, আমি চাই শ্রোতারাও এটা এভাবে চিন্তা করলে কেমন লাগবে আমি জানি না। আমার জাস্ট কি মাথায় আসছে জানিস, আমার জাস্ট মাথায় আসছে যে ওই যে বাচ্চাটা পড়ে গেল, পড়ে যাওয়ার পরে সে মৃত্যুর আগ পর্যন্ত ওখান থেকে যখন যাচ্ছে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, সে তো পথেই মারা যায়, সে তাকিয়েছিল সেই ছাদের দিকে, সে কি দেখছিল, তার সেই তাকানোটা, তার সেই এক্সপ্রেশনটা আমার মাথার মধ্যে ঘুরছে। বাচ্চাটা কি দেখছিল তখন, কাকে দেখছিল,
আদৌ কিছু দেখছিল কিনা, যাই হোক আমরা কি বলবো আর এখানে বলার কিছু নাই। তো মাহির ভাই মোটামুটি আপনার ঘটনা তো এই ছিল এবং এই ঘটনাগুলি আজকে বলার ছিল।
হ্যাঁ,
তো অনেক ধন্যবাদ মাহির ভাই যে আপনার এই এক্সপিরিয়েন্স গুলো বলেছেন, যে ঢাকা শহরে এই যেখানে এত মানুষের গিজগিজ রয়েছে, তার মাঝেও যে এই ধরনের ঘটনা
ঘটতে পারে সেটাই।
এটা প্রুফ আপনারা আমাদের এখানে যদি যাইতে চান আমি প্রুফ দিতে পারবো,
আমাদের কথা বলে দিয়েছেন। আমি রেহান চোখাচুখি করছিলাম যে কোন একটা সময় আমরা হয়তো এই অফারটা আপনাকে করবো যে আপনাদের
বাড়ি ধোলাই পার্ক কবরস্থানের বলি,
ওখানে যায় যে করে যে সবারই মোটামুটি এক্সপিরিয়েন্স হয়েছে সবাই,
মানে ইটস আ গ্যারান্টিড গোস্ট প্রাইস। যাই হোক আমরা এটা নিয়ে কথা না বলি, চল এক কাজ করি আরেকটা গল্পে চলে যাই।
তো ঠিক আছে, আমরা শুনি এবার আরো একজনের ঘটনা, যে এবারের ডরের যাত্রায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং তারও অনেকগুলো অভিজ্ঞতা রয়েছে লাইফে এবং খুব কাছের কিছু মানুষদেরকে নিয়েও তার কিছু অভিজ্ঞতা রয়েছে। তো তার কাছে যাই, প্রথমে পরিচয়টা ভাইয়া আমরা জানি যদিও আপনার কাছ থেকে আরো একবার একটু জানি।
জি, আমি ইব্রাহিম খলিল, আমার ফ্রেন্ডলি সবাই জয়নামে চিনে।
জয়নামে চিনে, ওকে। জয়নামে আমরা কিছুদিন আগে আরো একজনকে পেয়েছিলাম, আরো একজন জয়কে পাচ্ছি। তো যাই হোক জয় ভাই, ডট টিমের কাছে শুনেছিলাম বেশ কয়েকটা ঘটনা আপনার। একটা ঘটনা যেটা আমি আর রেহান দুজনেই খুব বেশি আগ্রহী জানার জন্য, আপনার বাবাকে নিয়ে কোন একটা ঘটনা ঘটেছে, তো সেই ঘটনাটা দিয়ে আমরা শুরু করি।
আসলে আমার বাবার জীবনে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে শরীয়তপুরে আমাদের গ্রামের বাড়িতে।
ওকে,
তো
কতদিন আগের ঘটনা এটা?
প্রায় 7-8 বছর হবে, 2006-7-8 এরকম।
আচ্ছা,
আমাদের এলাকার রাজনীতির পরিস্থিতি খুবই খারাপ ছিল, তো আমার বাবা বিভিন্ন কারণে বিভিন্ন মামলা খাইছিল যার জন্য আমাদের বাড়িতে থাকা হতো না রাত্রে। তো আমার বাবা একদিন আমাদের পাশে একটা গ্রাম আছে তো ওইখানে গেছিল, তো ওইখানেই রাতটা কাটানোর জন্য গেছিল। তো উনি রাত্রে বাথরুমে বের হয়েছিল, তো গ্রামের যে বাথরুম গুলা দেখা যেতেছে বাড়ি থেকে দূরে হয়, তো গেছে বাথরুম করে আসার সময় দেখা গেছে যে একজন বুড়ি মহিলা ওনার সামনে, খুবই বুড়ি মহিলা, খুবই উজ্জ্বলতা নিয়ে, খুব আলোর মতো দেখা যেতেছে। তো আমার বাবার হাতে টর্চ লাইট ছিল, তো দেখার জন্য উনি লাইটটা ওনার মুখে মারছে, তো মহিলা ওনাকে বাধা দিছিল যে লাইটটা মারতে, হাত দিয়ে ইশারা দিয়ে বাধা দিছিল। তো আমার বাবা শুনে নাই, তারপর আবার লাইটটা মারছিল।
বিরতির সময় হয়ে গেল আরো একবার, আপনারা শুনছেন ডর এবিসি রেডিও FM 89.2 এ। আজ কি প্রিয় আপনার সঙ্গে রয়েছি টিম মেম্বার সুমন ও রেহান এবং সাউন্ডে রয়েছে রোবান। প্রিয় শ্রোতা, এই অভিভূতিক ঘটনাগুলো আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা জানি বিজ্ঞানের জায়গা থেকে এই নন সায়েন্টিফিক ব্যাপারগুলোর কোনো উত্তর নেই, কিন্তু এটা তো সত্য, ভৌতিক যে আবেদন সেটা সৃষ্টির আদি থেকে এখন পর্যন্ত প্রত্যেকটি জায়গায় জায়গায় প্রত্যেকটি মানুষের অন্তরে আছে। আমরা সেই আবেদনকে এই ডর অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপিত করছি। আরো একবার বিরতির সময় হয়ে গেল, ঠিক 12:06 আবারও ফিরে আসছি আমার টিম মেম্বারদের নিয়ে ডরে।
Dor. ABC Radio, FM 89.2. ABC Radio, FM 89.2.
দুনিয়াতে অসংখ্য অসংখ্য মুভি তৈরি হয়েছে, সেগুলোতে দেখবেন রাত বারোটার ঘড়ির যে টং টং করে কাঁটাটা বেজে ওঠে সেটাকে ব্যবহার করা হয়েছে বিভিন্নভাবে। এবং ঘড়ির কাঁটা নয়, আসলে ওই সময় যে পরিবেশটাকে দেখানো হয় সেই পরিবেশটাই আমাদের মনে ভয় ধরিয়ে দেয়। ডর একটি ভয়ের অনুষ্ঠান, এই জন্যই আমরা বলি ডর মানে ভয়। এই ভয়টা পাওয়ার জন্যে একটা পরিবেশের মধ্যে থাকাটা খুবই জরুরি, সেজন্যই আমরা বলি ডরের রেসিপি মেনটেন করে ডর শুনুন। রেসিপিটা হচ্ছে একলা ঘর, অন্ধকার, শুনশান নীরবতা, আপনার কানে আছে হেডফোন, এবিসি রেডিও ডর শুনছেন আপনি, জানালার পাশে আপনি শোয়া এবং জানালাটা হালকা করে খোলা, তারপর সাহস নিয়ে শুনতে থাকুন ডর। আর যে কিছু আপনার সঙ্গে রয়েছি, রয়েছে সুমন, রয়েছে রেহান এবং সাউন্ড এলোমান। আবারও ফিরছি গল্পের ঠিক সেই জায়গাতে যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম।
তো ওই দিনকে বুড়ি মহিলা তারপর ওনার সামনে থেকে বেনিশ হয়ে যায়। তারপর দিন আমার বাবা
তখন ওই লাইট মারা থেকে হঠাৎ করে নাই হয়ে যায়।
তারপর দিন আমার বাবা আমাদের বাড়িতে চলে আসে, তো আমাদের আমার মায়ের সাথে সবার সাথে ব্যাপারটা শেয়ার করে।
মানে কি উনি ওই ভয়ে ওখান থেকে চলে আসে?
না, উনি তারপর দিন ওই জায়গায় ছিল, তারপর দিন আসে। তারপর আসার পর আমার মায়ের সাথে সবার সাথে শেয়ার করে। শেয়ার করার পর হইতেছে কি, উনি আবার রাত্রে যখন ঘুমায়, রাত্রে ঘুমানোর পর দেখে যে পিচ্ছি পিচ্ছি বাচ্চা মেয়ে ছেলে ওনার সামনে ফালাফালি করতেছে, জিগির করতেছে, নাচানাচি করতেছে, এরকম।
আপনাদের বাড়িতে?
জি, এটা আমাদের বাড়িতে। তারপরে আমার বাবা আমাদের বাড়িতে চলে আসে। চলে আসার পর দেখা যাইতেছে এরকম প্রতিনিয়ত এরকম একই ঘটনা ঘটতেছে, বাচ্চারা আইসে ওনার সামনে। তারপর রমজান মাস চলে আসে, তো রমজান মাসে দেখা গেছে সবাই সেই রুমে আমার বাবা ঘুমায় ওই রুমে চলে আসছে। তো শুয়ে রয়েছে, তো কিছুক্ষণ পর দেখা যে ওনার পাশে একজন লোক শুয়ে আছে। তো উনি ভাবছে হয়তো মা আইসা শুয়ে রয়েছে। তো হঠাৎ ওনার মাথায় হাত যায়, তারপর মাথায় হাত যাওয়ার পর দেখে যে মাথায় কোনো চুল নাই, পুরো টাক। তারপর আমার বাবা ওইখান থেকে ভয় পায় সাথে সাথে। আমার বাবা সেই যখন আমাদের এই পাশে ঘরে এসে ঘুমায়, তো উনি শুয়ে রয়েছে, তো উনি দেখতে পায় যে ওনার পাশে একজন কে ঘুমায় আছে,
আপনার বাবার পাশে।
জি, তো উনি মনে করছে যে হয়তো আমার মা শুয়ে আছে, যে আমার বাবার পাশে যিনি শুয়ে আছে ওনার মাথায় হঠাৎ হাত যায়। হাত যাওয়ার পর দেখা গেছে কি মাথায় কোনো চুল নাই এবং তার কোনো মানে আকৃতি কি ধারণ করে আছে সেটাও বোঝার মতো না। তারপর আমার বাবা ওইখান থেকে ভয়ের সাথে সাথে চলে আসে। তারপরে এই আমার বাবা খুবই অসুস্থ হয়ে যায়,
তারপর ওই বন থেকে চলে আসে।
তারপর মানে আমার বাবা এই ঘটনাটা খুবই ভয় পেয়েছিল, তারপর উনি অসুস্থ হয়ে যায়। তারপর ডাকাতে আনে, এক্সরে করে, এক্সরে করার পর দেখা যায় যে কিডনিতে প্রবলেম। তারপর কিডনি যখন এক্সরে করছে দেখছে যে কিডনির পাশে পাঁচটা আঙ্গুল বসানো, এক্সরের ভিতরে দেখা গেছে
মানে কিডনির পাশে পাঁচটা আঙ্গুল বসানো।
জি, পাঁচটা আঙ্গুল বসানো,
এটা ডাক্তাররা বলছে।
জি, ডাক্তাররা বলছে।
আঙ্গুল বসানো মানে কি? আঙ্গুলের ছাপ বসানো।
আঙ্গুলের ছাপ বসানো। তারপর হয়েছে কি, এটা আমাদের পাশে আবার একটা মহিলা ছিল যা ওনার সাথে জিন ছিল, নফল নামাজ পড়লে তারপর জিগির দিকে গেলে ওনার সাথে জিন আসে। তো জিন আসলে বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার করে, জিজ্ঞাসা করলে আমার বাবার ব্যাপারটা জিজ্ঞাসা করছে মতন বলছিল যে মহিলাকে যে উনি লাইট মারতে মহিলা ওনাকে বাধা দিছিল, তো উনি লাইট মারছে এবং মহিলা পাঁচটা আঙ্গুল দিয়ে এভাবে বাধা দিছে, যার কারণে পাঁচটা আঙ্গুল ওনার কিডনির পাশে বসে।
ডাক্তাররা আসলে তখন কিছু মানে বলেনি এই ছাপটা আসলে কি থেকে হতে পারে বা কেন এই ধরনের? ডাক্তারদের কাছ থেকে কোনো ধরনের কোনো কিছু পাওয়া যায়নি মতামত?
না, এটার ব্যাপারে কোনো কিছু পাওয়া যায় না। আর তখন আমি অনেক ছোট ছিলাম যেহেতু, তারপর এরকম দেখা যাইতেছে। তারপর যখন উনি ঢাকা থেকে গ্রামে চলে যায়, তারপর দেখা যাইতেছে এইসব মানে ঘটনা ওনার সাথে আর বেশি ঘটে। দেখা যাইতেছে উনি বাজার থেকে আসে, বাজার থেকে আসার সময় একা একা আসতে আসে ওনার সামনে বাচ্চারা হাঁটতেছে। তো গ্রামে তো এগুলো সম্ভবই না, তো রাত্রে বাচ্চা ছোট ছোট বাচ্চারা হাঁটবে এটা তো তারপর উনি দেখা বুঝতে পারে আর এইসব ঘটনা আমার বাবা খুবই ভয় পায়। যেহেতু দেখা যাইতেছে যাইতে দিন যাইতেছে একের পর এক যাইতেছে একই ঘটনা ঘটতেছে, বাচ্চারাই ওনার সাথে আসে বেশি। তো লাস্ট টাইম যখন আমার বাবা খুবই অসুস্থ হয়ে পড়ে তো আমার বাবাকে ঢাকা নিয়ে আসা পরে হসপিটালে পৌঁছানোর আগে আমার বাবা মারা যান।
বুড়ি মহিলাটা সংক্রান্ত কোনো কিছু কি আপনাদেরকে আর বলেছিল যে উনি দেখতে পাচ্ছেন, স্বপ্নে দেখছেন বা ওনাকে কোনো কিছু বোঝানো হচ্ছে?
না এই ধরনের কিছু না, বুড়ি মহিলা আসতো না, বুড়ি মহিলা ফার্স্টেই দেখা হয়েছিল, তারপরে বাচ্চাগুলো আসতো।
মানে মূলত তার এই ভয়ের ঘটনাগুলা যে এই স্বপ্নের মধ্যে এই ধরনের জিনিসগুলো দেখা, বাজার থেকে আসার সময় আশেপাশে বাচ্চা দেখা, এগুলো হচ্ছে ওই বুড়ি মহিলাটার সাথে যে লাইট মারার ঘটনা ঘটেছিল এটার পর থেকেই শুরু হয়।
তারপরে যে আমাদের পাশে মহিলার কথা বললাম যিনি যার সাথে জিন আছে, তো ওনার কোশ্চেন করার পর বলছে যে আমার যদি লাইট না মারতো তাহলে ওনার কোনো ক্ষতি হতো না। আর ওই বুড়ি মহিলা নাকি এরকম বছরে একবার দেখা করে যে কোনো একজনের সাথে, তো হয়তো ভালো হয় নয়তো খারাপ হয়। তো আমার বাবারটা খারাপই হয়েছে যেহেতু। তারপর বলছে যে আমাদের পরবর্তীতে যারা আসবে, যেমন আমার চাচা আছে, এরপর আমার চাচা, এরপর এখন আবার আমার চাচা এগুলা দেখে।
মানে আপনার চাচাও কি এই বুড়ি মহিলাটাকে?
বুড়ি মহিলা দেখে না, যেমন বাচ্চা দেখে। দেখা যেতেছে আমার চাচি মাঝে মাঝে ওনাদের বাড়িতে চলে যায়, তো আমার চাচা একা থাকে তো উনি একা ঘুমাইতে পারে না। দেখা যেতেছে উনি এরকম বাচ্চা এসে ওনার সামনে ফালাফালি করতেছে, লাফালাফি করতেছে, তো এগুলো খুবই উনি ভয় পায়। আমার বাবার মতে বাজার থেকে আস্তে আস্তে দেখতেছে ছোট ছোট বাচ্চারা গাছের উপরে উঠতেছে, নামতেছে, উনি এগুলো দেখে খুবই।
এখনো চলছে?
এখন অবশ্য কম। এখনো যদি আমার চাচি ওনাদের বাড়িতে চলে যায় একা ঘুমাইলে, যদি আমার চাচির সাথে থাকে বা কারোর সাথে থাকে তাহলে ঘটে না।
আই থিঙ্ক এটা ওনার একটা মেন্টাল কোনো কিছু একটা প্রবলেম হতে পারে, কারণ তার ভাই এভাবেই চলে গেছেন, মানে তার ভাইয়ের এই ভয়টা অথবা তাকে পেয়ে গেছে, কোনো ধরনের কোনো একটা ঘটনা ঘটতে পারে। যাই হোক, মানে এটা কি বলবো, এটার আসলে ব্যাখ্যা কোনো কিছু আমি খুঁজে পাচ্ছি না যে আসলে এটা কি ভৌতিক কোনো কিছু না মানসিক কোনো সমস্যা থেকেই হয়েছে। কিডনিতে যেটার কথা বলেছেন আপনি যে হাতের আঙুলের ছাপ দেখা গেছে, তো এটা হয়তোবা যে ডাক্তাররা দেখেছেন তারাই বলতে পারবেন যে আসলে এটা হয়তোবা ঘটনাটা কি ছিল, মূল ঘটনাটা বা ওনারা কেন এরকম দেখতে পেয়েছেন, অদ্ভুত কিছু ঘটনা কিনা। তো যাই হোক জয় ভাই, মানে আরো কিছু ঘটনা আপনার আছে যেটা আমরা ডটিমের কাছে শুনেছিলাম, তো সেই ঘটনাগুলোর দিকে যাই।
তো আমাদের যে বাড়িটা গ্রামে, আমাদের বাড়ির যে একটা ঘর হচ্ছে হচ্ছে রাস্তার পাশে, তো রাস্তার পাশে হচ্ছে তিনটা কবর, তো তিনটা কবরের সামনে হচ্ছে দুটা তুলা গাছ। তুলা গাছ এই জায়গাটা এইভাবে অনেক ভয়ঙ্কর, অনেকজন অনেক কিছু দেখে। তো একদিন দেখা গেছে কি এক মাছ ব্যবসায়ী গ্রামে মাছের ব্যবসা করেন, তো উনি রাত একটার দিকে আসতেছিল। তো আসার সময় আমাদের বাড়ির পাশে যে রাস্তাটা এটার পাশ দিয়ে দেখে যে একজন বুড়ি মহিলা হাইটা যাইতেছে, খুব সাদা কাপড় পরা, কোনো তার ফেস দেখা যাচ্ছে না। কিছুক্ষণ হাইটা যায় উনি দাঁড়ায় গেলেন, তো মহিলারা কোশ্চেন করলেন যে আপনি কই থেকে আসছেন, তো ওনার কোশ্চেন হচ্ছে যে এখন কোনো লঞ্চ বা কোনো কিছু থেকে আসাও সম্ভব না, আর এই গ্রামের কেউ হইলো উনি চিনতেন। উনি জিজ্ঞাসা করলেন আপনি কই থেকে আসছেন, তো উনি বললেন যে লঞ্চ থেকে আসছি। এই কথা বললে হাইটা যাইতেছে, তো উনি তো অবাক, এখন তো কোনো লঞ্চ আসার তো কথাই না গ্রামে। তো উনি যখন মহিলা যাইতেছিল, তো মহিলা যাওয়ার সময় তো উনি পিছনে তাকাইছে, দেখে যে সোজা কবরের পাশ দিয়ে সোজা একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে হাইটা সোজা যাইতেছে। তো কিছুক্ষণ যাওয়ার পর উনি আর দেখে না। তারপর দিন উনি আমাদের বাড়িতে আসে, বাড়িতে এসে জিজ্ঞাসা করে এখানে এরকম বুড়ি কোনো মহিলা আছে? তো আমরা সবাই না, এই ধরনের কোনো মহিলা নাই। তো উনি ওনার ঘটনাটা বলে, তারপর সবাই বুঝতে পারে, কারণ এই ধরনের ঘটনা প্রায় আমাদের রাস্তার পাশে ঘটে।
এইটা হচ্ছে আপনার দ্বিতীয় ঘটনাটা। তো এই ঘটনাকে আর কেউ দেখেছে নাকি শুধু ওই একটা ঘটনাই ঘটেছে কোনো মহিলাকে দেখা?
যে মহিলাকে দেখা বা এরকম আরেকটা ঘটছে, যেমন আরেকটা হচ্ছে আমার এক কাজিন আছে মামুন করা নাম, তো আমরা ওই যে রাস্তার পাশে যে ঘরটা এটার ভিতরে আমরা দুই কাজিন, বড় ভাই হচ্ছে মানিক আর ওর নাম হচ্ছে মামুন, তো আমরা দুই ভাই ঘুমাইতেছি, ও ঘুমাইছে একবারে ওয়ালের সাথে ঘুমাইতেছে, তো হঠাৎ দেখে যে খুব সাইডে চিল্লাচিল্লি, ওই শুনতে পারতেছে, আমিও কিছু শুনতে পারতেছি, আর যে বড় ভাই এটেছিল উনি ঘুমায় গেছিল, তো শুনতে পারতেছে, জিগি করতেছে, খুব চিল্লাছিল, আর খুব ভয় পাইতেছে, আর আমার খুব হাত পা খুব চাপ দিয়ে ঘুমাইতেছে, মানে আমিও ভয় পাইছি। তারপর যখন রাত্রে 12টা কি একটা বাজে, তো তখন হয় বলে যে আমি বাইরে যাবো, তো বাইরে আমরা তিনজনই বের হয়েছি, বাইরে বের হয়ে হয় বলে যে এই ঘরে আর ঘুমাবো না, কি জন্য কলেজে পরে বলবো। তারপর সকালে বলে যে এরকম এরকম আমার সাথে ঘটছে, আমি শুনতে পারছি যে রাত্রে এরকম জিগির করতেছে, কিন্তু এখানে কবরের পাশে জিগির করা তো সম্ভবই না।
এত রাত্রে এখানে কোনো মানুষজন তো থাকে না যে তারা জিগির করবে।
জি, কবরের ঠিক আপনার 4-5 মিনিট হাইটে গেলে বাড়ি আছে, আর এ পাশে হইতেছে আমাদের বাড়ি, আর আমাদের বাড়ি থেকে তো কেউ যায় ওইখানে জিগির করবে না তো রাত্রে। তারপর ওই একই আমাদের বাড়ির একটু সাথে আবার আরেকটা বাড়ি আছে, মানে আমাদের বাড়ির সাথে প্রতিবেশী বলতে পারেন। তো ওনারা ওনারা স্বামী স্ত্রীর ওই ঘরে ঘুমাইতেন, তো একদিন উনি একাই ঘুমাইছেন, একা ঘুমাইছেন মতন তো ওই কবরের পাশে একটা জানালা আছে, জানালাটা খুলে দিছিলেন। তো খুলে দেওয়ার পর দেখা গেছে কি উনি হঠাৎ ওনার মুখে হাত দিয়া খুব বড় করতেছে ওনার উপর। তো উনি ধাক্কা মারছে মতন দেখা যে যার গায়ে ধাক্কা লাগছে তার মানে মাথায় ফাঁসতে লাগছে, মানে মাথায় হাত পড়ার পর বুঝতে পারছে যে মাথায় কোনো চুল নাই। তো উনি এটা দেখে তাড়াতাড়ি গেট খুলে দৌড় করে আসা পড়ছে এই পাশের ঘরে। তো পরে সকালে বলছে যে এরকম এরকম অবস্থা।
না, এটা মানে এমন কি হতে পারে যে ওটাতে মানে শুধু ভৌতিক কোনো কিছুই কেন, এটা কি জানালাটাতে গ্রিল বা এই ধরনের কোনো কিছু ছিল না? আচ্ছা, গ্রিল ছিল, মানে মানুষের পক্ষে
এটা যাওয়া
সুদূর হাত দেওয়া বা ইয়ে করা সম্ভব?
আর উনি যে ধরনের মানুষের মানে আকৃতির কথা বললেন যে টাক চুল নাই কিছু নাই, খুব বড় বড় লোম নাকি, এই ধরনের মানুষ আমাদের এলাকায় কোথাও খুঁজে পাওয়া যাবে না। আর যেহেতু ওই জায়গাটা এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে সবার সাথে, তো এটা
মানে জানালা থেকে যতটুকু দূরে ছিলেন বা এই দূরত্ব কি কোনো সাধারণ মানুষের হাত পৌঁছাতে পারে?
না, এটা তো সম্ভবই না। আর উনি জানালার পাশও মাথা দিয়ে ঘুমানে, উনি অপর পাশে মাথা দিয়ে
ঘুমাইছেন,
ওনার জানালার পাশে ওনার পা ছিল।
সেক্ষেত্রে আমরা যদি একটু অন্যভাবে লজিক্যালি চিন্তা করতে যাই, সেই লজিক দিয়ে আসলে এটা চিন্তা করা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে তো অবশ্যই বলতে হয় অদ্ভুত। ওকে জয় ভাই, দুইটা ঘটনা শোনা হলো আপনার কাছ থেকে। তো আরো একটা ঘটনা আছে আমরা যেটা শুনেছিলাম, তো সেই ঘটনাটা কি ছিল একটু ওইটা শুনি।
জি, ওটা ছিল হচ্ছে আমার দাদিদের বাড়িতে, মানে যেখানে আগে আমার দাদির বাড়ি ছিল, এখন আমাদের পাশে দাদির বাড়ি। আগে যেখানে ছিল আমার এক ফুফি ছিল, আমার বাবার দূর সম্পর্কের বোন, তো ওরা এক ছেলে ছিল। তো গ্রামে দেখা গেছে কি আগে টিভি ছিলই না, একবার এরকম মাঝে মাঝে অনেক বড় লোক তাদের বাড়িতে থাকতো, ওনার এক চাচার বাড়িতে টিভি ছিল, আর উনি প্রায় রাত্রে ওইখানে টিভি দেখতে যাইতেন। আর আমার ফুফি বাধা দিতেন, ওর চাচাদের সাথে আবার একটু ঝগড়া ছিল, তো বাধা দিতেন, উনি মানতেন না। তো একদিন দেখা গেছে উনি টিভি দেখে আসতেছিল, তখন 8টা কি 9টা বাজে। তো উনি আসার সময় দেখে যে বিরাট মানুষ একটা ওই দেখে আমাদের দাদির বাড়ির গাড়াতে একটা কবরস্থান আছে, ওইখানে তুলা গাছ আছে, তুলা গাছের উপর এক পা, আর ওনার চাচার বাড়ির পিছনে আছে একটা বাথরুম না কি বাচ্চার, সে বলতে পারবো না, ওইখানে এক পা, অনেক বড় বড় চোখ। উনি দেখে খুবই ভয় পাইছে, তো এখন যে বাড়িতে এসে উনি শেয়ার করবে ওই ধরনের মানে কোনো কিছু সাহস পাচ্ছে না, কারণ শেয়ার করবে ফুপি তো ওনার আগে যাইতে মানা করছে দিকে। এখন সে আস্তে আস্তে ওনার খুব জ্বর চলে আসছে, তো খুব জ্বর এরকম ওর ডাক্তার ফকির দেখাইতেছে, কোনো কিছু হইতেছে না। তারপর দেখা গেছে কি আমার ফুপি তারপর জিজ্ঞাসা করে কোনো কিছু দেখছে কিনা, তারপর উনি ওনার ঘটনাটা বলে এরকম এরকম দেখছি, তার 2-3 দিন পর উনি মারা যান। তখন ওনার বয়স ছিল 16-17 হবে। উনি এই যে জ্বর হইতে হইতে হঠাৎ একদিন মারা গেছেন, মানে খুব জ্বর জ্বর
হঠাৎ করেই এটা হয়ে গেছে।
ঘটনাটা ঘটার পরেই তারপর দিনই ওনার খুব জ্বর।
আচ্ছা, ওই ভয় থেকেই জ্বরটা চলে এসেছে এবং এই জ্বর থেকেই একসঙ্গে মারা গেছে। এই জন্যই বলি যে আসলে সবসময় মানে খুব সাহস দেখানো ভালো, সেটা দুঃসাহস হয়ে গেলে আবার একটু ঘটনাগুলো অন্যরকম, কিছু কিছু জিনিস আছে সেগুলোকে মানে ওভাবেই ছেড়ে দেওয়া উচিত, সবকিছু ঘাটাতে যাওয়া সবসময় হয়তো বা ঠিক না। তো ওকে জয় ভাই, অনেক ধন্যবাদ আজকের আমাদের জার্নিতে আপনি যুক্ত হয়েছেন এবং সবাইকে বেশ কিছু ঘটনা আপনি শুনিয়েছেন, অনেক ধন্যবাদ। এর আগের ঘটনাটা শুনলাম, বর্তমানের এই যে এনভায়রনমেন্ট সবকিছু মিলে আপনার কাছে কেমন লাগতেছে?
এখানে ভালোই লাগতেছে, মোটামুটি ভয়ঙ্কর এলাকায় মোটামুটি একটু ভয় ভয় লাগতেছে।
আচ্ছা, আপনার ভয় পাওয়ার কিছু নাই, আপনার সেফটির বিষয়টা আমাদের মাথায় আছে, তো আপনি নির্দ্বিধায় আগে যে ভয়গুলো পাইছেন আগের ভয়ের ঘটনাগুলো একটু আমাদেরকে বলেন, এক এক করে আমরা শুনি সবাই যেহেতু আছি একসাথে। তো প্রথমে আমরা যেটা শুনেছিলাম ডট টিমের কাছে যে আপনার হয়তোবা কোনো এক রাতে বন্ধুর বাড়ি থেকে আসার সময় কিছু একটা ঘটনা আছে, তো এই ঘটনাটা কি ছিল একদম শুরু থেকে একটু শুনতে চাই আমরা।
প্রথমে আমাদের একটু বলবেন যে ঘটনাটা কবে ঘটে এবং কোথায়?
এই ঘটনাটা হচ্ছে 2013 এর ঘটনা, আমি তখন HSC পরীক্ষার্থী ছিলাম। তখন আমি আর এবং আমার ভাতিজা ছিল আমার সাথে, আমরা বাজারে গেছিলাম যে কোনো একটা কারণে। ওইখান থেকে ফিরতে ফিরতে আমাদের একটু রাত হয়ে যায়, সাড়ে আটটা থেকে নয়টা এর মধ্যে হবে। এমন সময় আমরা আসতেছি, তখন আমার একটা ফ্রেন্ড ছিল, ফোন দিয়ে বলল যে তারিকুল একটু আমাদের বাড়িতে একটু পড়ালেখা সম্বন্ধে একটু আলাপ করি। এরপরে আমি এবং আমার ভাতিজা দুজনেই গেলাম তাদের বাড়িতে। বাড়িতে তখন ওদের বাড়িতে যে কথাবার্তা শেষ করলাম, এবং শেষ করতে করতে রাত হয়ে যায়, সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে হবে।
এবং গ্রামে, যেহেতু কোন গ্রামের কথা বললেন আপনি,
গ্রামটা হচ্ছে বাগিয়া গ্রাম, এটা হচ্ছে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানা।
আমরা গোপালগঞ্জ গিয়েছিলাম মনে হয়। এবং অনেক তো মানে প্রত্যন্ত এলাকা, রাত এগারোটা সাড়ে এগারোটা মানে হচ্ছে বেশ ভালো গভীর রাত,
ভালোই নিরবতা থাকে ওই সময়টা।
তারপর
ওইখান থেকে আসতেছি, তখন বের হইলাম আমরা দুইজন, আমি এবং আমার ভাতিজা। ওখান থেকে বের হইয়ে আসতে আসতে যে রাস্তা দিয়ে আসতে হয়, ওই রাস্তার পাশেই একটা স্কুল আছে, স্কুলের বিশাল একটা মাঠ আছে স্কুলের সামনে। ওই রাস্তা দিয়ে যাইতে গেলে একটু দেরি হবে আমাদের, আর যদি মাঠটা ক্রস করি সরাসরি তাহলে মাঠের পাশ দিয়ে রাস্তাটা। ওই মাঠের উপর দিয়ে গেলে হচ্ছে আমাদের দ্রুত যাওয়া যাবে, আর যদি রাস্তা দিয়ে যাই তাহলে একটু লেট হবে। এরপরে বিশাল একটা মাঠ স্কুলের, ওই মাঠের পাশ দিয়ে একটা রাস্তা, রাস্তার এবং ওইখানে আগে থেকে জানতাম ওইখানে মানুষ ভয় পায় নাকি, আমাদের তখন একটু ভয় কাজ করতেছিল।
মানে জায়গাটার কি আগে থেকে একটু বদনাম আছে?
হ্যাঁ হ্যাঁ, আগে থেকে একটু মানুষ এখানে ভয় পায়। আমরা চিন্তা করলাম যে যেহেতু এখানে ভয় পায় মানুষ, সেহেতু আমরা যত দ্রুত যাইতে পারি এখান থেকে ততই আমাদের ভালো। এক সময় দেখলাম মাঠের মাঝামাঝি অবস্থানে যখন আমরা, তখন কিছু লোক ওইখানে বসা, হ্যাঁ মাঠের মধ্যে বসা, তখন আমরা একটু সাহস পাইলাম যে অনেক লোক মানুষ যখন আসে সেহেতু আর আমাদের কোন সমস্যা হবে না। তো আমরা যখন হাঁটতে হাঁটতে যখন ওই মানুষগুলার কাছাকাছি অবস্থান করলাম, তখন দেখলাম মানুষগুলা যেদিকে বসা ছিল ওই দিক থেকে মানে আমাদের দিকে তাকাইছে, কিন্তু ওনাদের বডি একটুও ঘুরে নেই।
মানে আসলে একটু আমাকে ক্লিয়ারলি বলুন তো, মানুষগুলো আপনারা যখন যাচ্ছিলেন দেখছিলেন, তখন মানুষগুলো কোন দিকে তাকিয়েছিল?
মানে আমাদের, আমরা সামনের দিকে যাইতেছি, ওনারাও
ওদিকে সামনের দিকে
আমাদের সামনের দিকে
পিছে গেছিল, পেছন।
মানে আমরা পিছন দিকটা আমরা
দিক দেখতে পাচ্ছিলেন। এমন সময় আপনারা যখন মোটামুটি কাছাকাছি গেলেন, আপনাদের শব্দ পেয়ে তারা ঘুরে তাকালো।
হ্যাঁ হ্যাঁ, আমাদের শব্দ পেয়ে তারা ঘুরে তাকালো,
কিন্তু শুধু ঘাটটাই ঘুরে,
হ্যাঁ শুধু মাথাটাই ঘুরছে, তার বডিটা পুরো স্ট্রং, বডিটা
যেখানে ছিল সেখানেই
আছে, সেখানেই কিন্তু মাথাটা ঘুরে গেছে,
একদম টোটাল ঘুরে গেছে। তারপরে তারপরে
আপনারা পুরো পিছন দিকে চলে গেছে। তখন তো আমরা ভয়ে একবারে কি করব বুঝতেছি না, যে আমরা মানুষ দেখা আগাইলাম যে আমরা একটু সাহস পাবো, সেহেতু ওই মানুষগুলা দেখেই আমরা ভয় পেয়ে গেলাম। তখন আমরা কি করব চিন্তা করতেছি, যে এখন কি সামনের দিকে যাব না পিছনের দিকে যাব, এইটা ভয়ে কাজ করতেছে। তখন আমরা মানে একটু আমাদের ভয়টা কমানোর জন্য আশেপাশে তাকাইতেছি যে অন্য কোনো লোকজন আসতেছে কিনা, এবং আমরা ঘুরে পিছনের দিকে তাকাইলাম যে আমাদের পিছনের দিকে যে অন্য কোনো লোকজন আসতেছে কিনা। তখন দেখলাম যে কেউ আসতেছে না। তখন আমরা চিন্তা করলাম যে যেহেতু আসতেছে না, সেহেতু আমাদের দুজনেরই যে কোনো কিছু একটা করতে হবে। তারপরে আমরা যখন আবার সামনের দিকে তাকাইলাম, তখন দেখি ওই লোকগুলা নাই, যে লোকগুলো
যারা বসেছিল তারা কেউ নেই।
হ্যাঁ হ্যাঁ, যারা মাঠের মধ্যে বসা ছিল তারা কেউ নেই।
আচ্ছা, আপনার কি কোনো আইডিয়া আছে তারা ওখানে মাঠে বসে ছিল কি করছিল?
মানে বসে মনে হচ্ছিল তারা কেউ একে অপরের সাথে
কথাবার্তা
বলতেছিল,
গোল করে বসে।
হ্যাঁ হ্যাঁ, মানে অনেক বন্ধুরা যেভাবে বসে কথাবার্তা বলে ওইভাবে কথাবার্তা বলতেছে। তখন দেখলাম ওনারা নাই। তখন আমরা করলাম কি, যেহেতু নাই সেহেতু আমরা চলে যাই, আর কোনো সমস্যা নেই চলে যাব। এমন অবস্থায় দেখি মাঠের অন্য একটা কর্নার থেকে ঘোড়া ঘোড়া দৌড়ে আসার আওয়াজ দিতেছে।
This track was downloaded from FusionBD.com.
Show by, ooh, baby, see.
আছে কিনা এটাও নাই, টোটালি নাই, আমাদের গ্রামে কোনো ঘোড়াই নাই।
What is wrong with this horse thing? আমি বুঝিনি, এটা আরো আগে আমি শুনেছি, অনেকবার শুনেছি যে এরকম অন্যান্য কিছুর রূপে একজনের কাছে আমি একটা ঘটনা শুনেছিলাম যে তাকে একদম মানে ঘিরে ফেলেছিল। সে ছিল এক অজপাড়া গায়ে কিন্তু অনেক বড় একটা শ্মশান ঘাটে, যেখানে আর কি ওই যে শ্মশানে পোড়ানোর জন্য এক ধরনের কিছু একটা রাখা থাকে বোধ হয়, খুব হালকা ঘাস টাইপের কিছু, আমার নামটা এক্সাক্ট মনে নেই, ওই শ্মশানে আবার সেটা মানে কেজিতে কেজিতে রাখা ছিল, মানে যাতে যে কোনো সময় এসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাতে কিছু একটা। তো উনি নাকি ওনার চারিদিকে মানে অন্তত মানে 10 ফিট বাই 10 ফিট একটা বানিয়ে ওগুলাতে আগুন জ্বালিয়ে সারা রাত থেকে নিজেকে বাঁচান, এবং চারিদিক থেকে খালি ঘোড়া এবং একটা পর্যায়ে হাতি, এগুলো নাকি এসে তাকে ঘিরে ধরছে।
জানি না, কারণ সাধারণত এই জিনিসগুলো কিন্তু খুব একটা মানে এগুলো তো রেয়ার,
রাইট? হ্যাঁ,
এগুলো কিন্তু মানে সচরাচর কোন জায়গায় ঘোড়া পালা হচ্ছে বা ইয়ে করা হচ্ছে খুব একটা দেখা যায়।
এক্স্যাক্টলি,
রেয়ার হয়তো বিদায় বলি যে এই ধরনের ঘোড়ার রূপটাই বেশি দেখা যাচ্ছে, আমি জানি না আসলে ঘটনা কি। শুনি, তারপর
কি হলো?
তারপর আমাদের এলাকায় তো ঘোড়া নাই, তখন আমরা দেখি একটু যেদিক থেকে শব্দ আসছে ওইদিকে আমরা একটু তাকাইলাম, তাকাই দেখি কি ঘোড়া আসতেছে কিনা, দেখি ওইখানে 4-5টার মতো ঘোড়া হবে আসতেছে আমাদের দিকে, দৌড়াই আসতেছে, দৌড়াই আসতেছে। তখন মানে ঘোড়ার উপরে কিছু লোক ছিল, মানে সোয়ার যাকে বলে,
আচ্ছা,
কিন্তু সেই সোয়ারের মাথাটা দেখতে পাচ্ছিলাম না আমরা,
মানে ছিলেন না
নাকি নেই, হ্যাঁ না যে
না না, এটা উপরে কি মানুষ বসা নাকি অন্য কিছু বসা এটা আমরা বুঝতে পারতেছিলাম না। এরপরে আমার ওই ভাতিজাটা মাদ্রাসায় পড়ালেখা করছে, এই জন্য একটু ফোড়া টোড়া জানে, ও আমাকে আমাকে এবং সে নিজেও মানে কিছু ফোড়া টোড়া কইরা মানে ফুদিল, নিজের গায়ে ফুদিল, ফুদিলে ও বললো যে কাকা আর কোনো সমস্যা হবে না মনে হয়, আমরা দৌড় এখানে আমরা হাইটা গেলে যাইতে পারবো না, আমরা দৌড়ায় পার হই মাত্রা। তখন আমরা এক সময় মানে দৌড়াতে শুরু করি, অনেক জোরে দৌড়াই, দৌড়াইয়া আমরা কোনো মতেই মাঠটা পেরোতে পারতেছি না, মানে আমরা যতই দৌড়াইতেছি আমরা আমাদের আমরা মাঠের মাঝেই রয়ে গেছি।
আপনার ধারণা মতে মোটামুটি কতক্ষণ আপনারা চেষ্টা করেছেন মাঠ থেকে বের হওয়ার?
মানে অনেক, 1.5 ঘন্টার বেশি হবে।
মাই গুডনেস, 1.5 ঘন্টা ধরে আপনারা দৌড়াচ্ছেন ওই মাঠটা থেকে বের হওয়ার জন্য, বাট আপনারা থেকে বের হতে পারছেন
না, মাঠ থেকে বের হতে পারছি না।
তারপর কি হলো?
তারপর বেরোতে পারতেছি না, এরপরে মানে আমরা তো ভয়ে কি করবো আমরা এখন বুঝতেছি না, মানে আমার ভাতিজাও মানে কাঁদো কাঁদো সর হয়ে গেছে, মানে কাঁদো কাঁদো এমন অবস্থায় আমরা হাঁটতেও পারতেছি না,
তখন আর উপায় কিছু দেখছেন না যে কি করবেন
আপনারা। 1 ঘন্টা দৌড়ানোর পরে একটা মানুষের
তখনই মানে তখনই ঘোড়াটা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আমরা ওইটা দৌড়াইয়া আমরা মাঠটা পার হইতে পারতেছি না।
আচ্ছা, তারপর?
তারপরে মনে হইলো যে এখন কি করার, এরপরে ও আবার ঘোড়া টোড়া করতে লাগলো, এরপরে আবার মানে ওই ঘোড়া গুলা হঠাৎ করে দেখা যায় আবার নাই, দেখা যায় আবার নাই, এরকম কিছু মনে হইতেছে। এভাবে করতে করতে এক সময় আমরা ওইখান থেকে এরপরে যে আমরা কি হই এটা আমরা জানি না, তারপরে অনেক মানে পরে আমরা জানতে পারি যে ফজরের আজানটা হয় যখন, তখন ওইখান দিয়ে আবার অনেক মানুষ মসজিদে যায় নামাজ পড়ার জন্য আর কি মসজিদে যায়, তখন আমাদের দেখতে পাই যে আমরা ওই মাঠের মাঝে পড়ে আছি আমরা দুজন।
ঠিক আছে, এরকম মনে হয় আরো ঘটনা কি আপনার সাথে ঘটেছে?
হ্যাঁ হ্যাঁ, আরো ঘটেছে।
সেই ঘটনাটা একটু শুনি আমরা।
সেই ঘটনা হচ্ছে,
এটা কি আপনার সাথেই ঘটেছে?
না না, এটা আমার সাথে ঘটে নাই, আমার মামার সাথে এই ঘটনাটা।
তখন কি আপনি ছিলেন ওই সামনে ছিলেন ওই ঘটনা?
হ্যাঁ হ্যাঁ, ওই ঘটনার সামনেই ছিলাম আমি।
আচ্ছা আচ্ছা,
তখন কবে আর কোথায় ঘটে?
এটা গত বছর মানে 2014 সালে।
কোথায়?
আমাদের এলাকায়,
গ্রামে,
আমাদের গ্রামে। হ্যাঁ
আচ্ছা আচ্ছা।
সে আমাদের গ্রামে, সে মুর্শিদি গান অনেক পছন্দ করে।
আচ্ছা,
এবং কোথাও যদি মুর্শিদি গান হয় তাকে যে কোনো ভাবেই হোক সে সেখানে যাবেই।
মানে ভয়
জীবনে কখনো কখনো এমন সব ঘটনার মুখোমুখি আমরা হয়ে যাই যা সত্যিকার অর্থেই অনেক বেশি অবিশ্বাস্য, যার কোনো সমাধান থাকে না, এবং যা আমাদেরকে মনে এমনভাবে ছাপ ফেলে দেয় যুগের পর যুগ আমরা মনে রাখতে বাধ্য হই। যা যুক্তিসিদ্ধ, যার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে, তা মন সহজে গ্রহণ করে এবং সহজেই ভুলে যায়। কিন্তু যেসব ঘটনার পেছনে অধিক জিজ্ঞাসা এবং অনুত্তর দায়ী, সেই সব ঘটনা যুগের পর যুগ মানুষের মনের অন্তরালে বাসা বেঁধে থাকে। যে বন্ধুরা আজকে এখানে ডরের গল্পগুলো বলছেন, তাদের মনের অন্তরে সেই সব ঘটনা বাসা বেঁধে আছে। আমরা তা আপনার মনে দেওয়ার চেষ্টা করছি। ছোট্ট একটা বিরতি, মাত্র 4 মিনিটের, তারপর ডর টিম আবারও ফিরবে।
ডর ABC Radio, FM 89.2.
আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি, সঙ্গে রয়েছে আমাদের টিম মেম্বাররা সুমন ও রেহান অন দ্য স্পট এবং সাউন্ড লোভান। ডরের রেসিপি একটু আগে আমরা বলে দিয়েছি এবং আশা করছি সেই রেসিপির মধ্যে থেকেই আপনারা ডর শুনছেন। ডর অনুষ্ঠানে আপনি যদি আপনার ভৌতিক ঘটনাগুলো নিয়ে আমাদের টিমের সাথে বসে আপনার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে চান, অবশ্যই আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি 3 চাপবেন, তারপর ফোন থেকে যে ভয়েসটি আপনি শুনতে পাবেন সেই নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আমরা আবারও ফিরছি সুমন ও রেহানের কাছে।
সে মামা মানে মুর্শিদি গান অনেক পছন্দ করে এবং সেখানে যায়, মুর্শিদি গান গায় সে। এবং একদিন আমাদের পাশের বাড়িতে একটা মুর্শিদি গান হচ্ছে, সেখানে আমরা গেছি, আমরা কয়েকজন আমার ফ্রেন্ড মিলে গেছি। আমার যে ভাতিজার কথা বললাম আগের ঘটনাটাই, সেও ছিলেন তখন।
আপনার মামাও ছিলেন?
হ্যাঁ, আমার মামাও ছিলেন।
আচ্ছা,
তখন মুর্শিদি গান হইতেছে, হঠাৎ মানে একটু বলি পিছনে যাই আমি একটু, সে মানে আমার ওই মামার একটু সমস্যা ছিল কি মাঝে মাঝেই তাকে মানে জিন আসল করতো। হ্যাঁ, জিন জিন বর করতো, এই জন্য মানে তখন উনি ওই গানের ভিতর থেকে হঠাৎ উনি বের হয়ে গেলেন, মানে বের হইলেন। আমরা যেহেতু জানি যে ওনার থেকে আগে থেকেই কিছু ঘটে ওরকম, মানে জিন টিন আসল করে, এই জন্য আমরাও আমরাও পিছন পিছনে ওনার বের হইলাম যে দেখি কোনো আবার ওইরকম কোনো প্রবলেম হইতে পারে হয়তো, এই জন্য আমরা বের হইলাম।
আচ্ছা,
এবং বের হয়ে দেখি সে ঘর থেকে বের হয়ে সোজা হাঁটতেছে। একটা আমরা তো ওনার পিছন পিছন হাঁটতেছি এবং ডাকতেছি তাকে, তাকে ডাকতেছি এবং সে আমাদের ডাকে কোনো সাড়া দিচ্ছে না, সে তার মতো হেঁটেই যাচ্ছে। এবং একসময় আমরা তাকে ধরার জন্য দৌড় পর্যন্ত দিলাম এবং তাও আমরা ধরতে পারতেছি না। আমাদের মনে হইতেছে সে আমাদের থেকে যতটুক দূরত্ব ছিল, আমরা যতই জোরে দৌড়াইতেছি অথবা জোরে হাঁটতেছি সে ততটুক দূরত্বই আছে।
সেও কি দৌড়াচ্ছে বা হাঁটতেছে জোরে?
মানে সে তো হাঁটতেছে, মানে অনেক দূর, সে
মনে হচ্ছে নরমাল ভাবে,
সে মনে হচ্ছে নরমাল ভাবে হাঁটতেছে,
কিন্তু আপনারা
কিন্তু আমরা ধরতে পারতেছি না। ওই হাঁটতে হাঁটতে সে একটা জঙ্গলের কাছাকাছি চলে যায় এবং সেই জঙ্গলের ভিতর ঢুকে পড়ে। জঙ্গলের ভিতর ঢুকে পড়ে আমরা যেহেতু 2-3 জন লোক ছিলাম, এই জন্য আর আমরাও মানে ওই জঙ্গলেও ভয় আছে জানতাম আমরা,
সাহস করেন
নাই, আমরা ঢুকতে সাহস করি নাই ওই জঙ্গলে, আমরা ঢুকিও নাই। আমরা ওখান থেকে ব্যাক করলাম, যেহেতু সে ওর ভিতরে গেছে আমরা ভয়তে ঢুকি নাই। আমরা আইসা আবার মানে আমাদের ওইখানেই আবার তার মামা বাড়ি, মানে তার মামা কে সহ আরো গ্রামের আরো অনেক লোকজন মানে আমরা ডাকলাম।
আপনারা মোটামুটি একটা লোকজন জড়ো করে তারপরে আবার জঙ্গলের দিকে রওনা দিলেন?
হ্যাঁ, আমরা লোকজন জড়ো করে জঙ্গলের দিকে রওনা দিলাম। রওনা দেওয়ার যাইয়া আমরা তাকে খুঁজলাম, যে জঙ্গলটা ঢুকছে ওই জঙ্গলের ভিতর থেকে ভিতর দিয়ে আমরা অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু তাকে পাই নাই। এবং আমরা ডাকাডাকি যে করছি
কোনো সাড়া নেই,
কোনো সাড়া নেই। সেহেতু আমরা অনেক
মোটামুটি টেনশন নিয়ে আপনারা ফেরত
আসলাম, টেনশন নিয়ে আমরা ওখান থেকে ফেরত আসলাম। আমরা ঘুমাতে চলে গেলাম এবং টেনশনে তো ঘুম স্বাভাবিকভাবে আসে না, ঘুম আসে না। এমন সময় রাত 2-3টার দিকে ওই চালের উপরে মনে হইলো কি যেন একটা পড়লো বিশাল, মানে টিনের চালা, তো ওই টিনের চালার উপরে পড়লো, হ্যাঁ কিছু একটা পড়েছে এবং অনেক শব্দ হয়েছে। বের হয়ে দেখি সে নিচে পড়া, মানে চাল থেকে আমার মামা চালের নিচে
পড়া, তাকে চালের উপরে ফেলে দেওয়া হয়েছে, যেখান থেকে সে গড়িয়ে নিচে পড়ে গেছে।
হ্যাঁ, গড়িয়ে নিচে পড়ে গেছে। তখন মানে তাকে আমরা সুস্থ টুস্থ করলাম, সুস্থ করার পরে তার থেকে আমরা জানতে পারলাম যে সে যখন ওই বাড়িটায় গান করতেছিল গানের মাঝেই মানে তাকে কেউ হয়তো কেউ একজন তার নাম ধরে ডাকছিল,
যে কারণে সে হঠাৎ করে উঠে চলে গিয়েছিল বাইরে থেকে।
হ্যাঁ হ্যাঁ, বাইরে থেকে ডাকছিল, মানে সে যেদিক থেকে ডাকে উনি সেদিকে হাঁটতে থাকে। এবং সে বলল যে আমরা তার পিছনে আমরা ছিলাম কি না ছিলাম, আমরা তাকে ডাকছি নাকি এটাও সে বলতে পারে না যে তখন তার সাথে কি হয়েছিল।
এবং সেই ডাকটা ফলো করতে করতেই সে জঙ্গলে গিয়ে,
হ্যাঁ হ্যাঁ, সেই ডাককে ফলো করতে করতেই সে জঙ্গলে ঢুকলো। এবং আমরা এরপরে যে আমরা বললাম যে অনেকে সবাই মিলে যাইয়া ওইখানে ডাকাডাকি করছি, সে নাকি একবার নাকি আমাদের ওই ডাকটা সে ফলো করছিল, কিন্তু সে তখন আমাদের ডাক শুনতে পায়নি এবং তাকে কি যেন একটা তাকে গাছের উপরে উঠে রাখছে, গাছের উপরে রাখছে। এবং সে আমাদের ডাকটা শুনছিল কিন্তু
উত্তর
দিতে পারেনি। এবং যখন আমরা সেখান থেকে ওই চলে আসলাম দুটা তিনটার দিকে, সে শূন্যে ভাইসা আইসা ওই চালের উপরে পড়লো।
মানে শূন্যে ভাইসা আইসা মানে কি কোনো কিছু কাকে তুলে এনে ফেলেছে এরকম কিছু?
হ্যাঁ, মানে তাকে মনে হইতেছে কি যেন তাকে ধরে আনতেছে উড়াই নিয়ে আসতেছে এমন কিছু তার মনে হয়েছিল, কিন্তু সে কিছুই দেখতে পায়।
তাকে নিয়ে যাওয়া আবার রেখে যাওয়ার পেছনে কারণটা কি থাকতে পারে?
তার ওই বললাম না যে তাকে আগে থেকেই
এই যে প্রায় তাকে এই ঘটনাগুলো করা হয়, তাকে হঠাৎ করে তার উপর এই
এমনও আছে তাকে কিছু কিছু সময় মানে সে হাঁটতেছে একটা বাড়িতে যাইতেছে, তখন সে আবার বিড়ি সিগারেট যেটা বলে ওটা খাইতো, খাইতে খাইতে যাইতেছে, তখন ওই একটা লোকের সাথে পরিচিত লোকের সাথে দেখা হইলো। তার সেই পরিচিত লোকটা বললো কি সিগারেটটা ফেলে দে। যখন সে সিগারেটটা ফেলে দিল তখন ওই পাশে কুকুর ছিল, ওই কুকুরের ভিতরে নিয়ে তাকে চুবাইতো, এমনও তার সাথে ঘটতো। এই জন্য
মানে ওই কোন এক পরিচিত লোকের বেশ ধরে এসে আগুনটাকে তার থেকে সরানো হতো, তারপরে তাকে টর্চার করা হতো।
শুনেছি যে আগুন সাথে থাকলে নাকি কিছু করতে পারে না এরা, এই জন্য।
তো যাই হোক, এইটা হচ্ছে আপনার এই ঘটনাটা ছিল আপনার মামার ঘটনা
যেটা।
তো অনেক ধন্যবাদ। তো যাই হোক তারেক ভাই, কেমন লাগলো তোর? ঘটনা মনে পড়েছে, আমি এটা টেস্ট করতে গিয়ে সত্যতা পেয়েছি, বাট এখন না পরে বলবো, তাই না? চল এখন আমরা আরেকটা গল্প শুনি।
আমাদের সাথে এখন যে আছে তার নাম আগে সবাই শুনে ফেলেছে, ইনক্লুডিং মি, আমি তো অবশ্যই শুনেই থাকি। তো আজকে একটু ভিন্ন বিষয় হচ্ছে যে আপনারা যারা আছেন শ্রোতারাও শুনে ফেলেছে তার নাম, তারপরেও তার মুখেই আমরা শুনি না, কি বলিস?
এক্স্যাক্টলি,
অনেকবার তুই বলেছিস,
অনেকবার আমি বলেছি, গত পর্বে আপনারা শুনেছিলেন নামটা, তো নামটা আরেকবার শুনতে যাচ্ছি।
আমি সাইফ তন্ময় ফ্রম
আপনি যদি রেগুলার লিসনার হয়ে থাকেন তাহলে আপনি জানেন যে আমরা কোন একটা বাসায় গিয়েছিলাম এবং তারা আমাদেরকে নাম ঠিকানা কিছুই বলতে দেয়নি, এই ধরনের রেস্ট্রিকশন গুলো থাকে।
আমরা চাই না যে কারো মানে রেসিডেন্ট অ্যাড্রেস রিভিল করে তাদের ব্যক্তিগত লাইফে কোন ধরনের কোন
প্রবলেম ঘটাতে।
তো আপনি এটা হাইড রেখেও বলতে পারেন, আমরা মূল ঘটনাটা জানতে চাই। তাহলে আমরা তন্ময় শুরু করছি কোন ঘটনাটা দিয়ে?
জি, অ্যাকচুয়ালি আমি যে কুরবানি ছিল, কুরবানিদের ভ্যাকেশনে আমরা টোটাল ফ্যামিলি মেম্বার সেন্ট মার্টিন গিয়েছিলাম।
2014 এর ঘটনা এটা?
ইয়া, অ্যাবসলিউটলি। তো সেইখানে আমার বেশ কিছু মানে শুধুমাত্র আমি না, আমরা মোটামুটি অনেকেই এই জিনিসটা ফিল করি। সেটা হচ্ছে আমরা সেন্ট মার্টিনের যে জায়গাটায় ছিলাম সেটা মোটামুটি সেন্ট মার্টিন মেইন বাজারটা থেকে অলমোস্ট 2 kilos আর 2.5 kilos দূরে হবে।
আচ্ছা,
তো সেখানে আমরা যখন যাই সেই এরিয়াটা ছিল একটু অন্যরকম অ্যান্ড সব দিক থেকে আলাদা।
কিরকম একটু আলাদা কেন মনে হচ্ছে?
মানে অনেক বড় একটা প্রজেক্ট নিয়ে ওইখানকার রিসোর্টটা, আর রিসোর্টটা মোটামুটি একেবারে ছাড়া প্লাস নিরিবিলি।
ছাড়া বলতে সব টোটাল এরিয়া থেকে একটু আলাদা করা,
একটু আলাদা করা। এখন এখানে প্রশ্ন হচ্ছে, ডেফিনেটলি অনেকের মনে প্রশ্ন জাগবে রিসোর্টটার নামটা শোনার জন্য, খুব আগ্রহী আছে, বাট আমরা একটু বলে রাখি এটা আমরা বলতে পারি না রিসোর্টের নামটা কিছুতেই। আমরা আপনি চাইলেও আমরা রিসোর্টের নামটা দিতে পারবো না।
এই ধরনের পাবলিক প্লেস গুলোর নাম আমরা বলি না কেন, একটা জেনারেল ভয় ধরে যেতে পারে মানুষের বা একটা আতঙ্ক সৃষ্টি হতে পারে, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। সো আমরা কন্টিনিউ করি, এরপরে ওখানে কি হয়?
তো ওইখানে আমরা টোটাল ফ্যামিলি মেম্বার্স যাই, তো ওইখানে একটা স্পট ছিল যেটা হচ্ছে আপনার ওয়াচ টাওয়ারের মতো। বিশাল বড়। তো ওইখান থেকে দাঁড়ায় আপনি এক্স্যাক্টলি সমুদ্রটা খুব কাছ থেকে দেখতে পারবেন। তো আমরা ওইখানে ফ্যামিলি মেম্বারসরা যাই, অ্যাজ ইউজুয়াল আমরা রাতে একটা পার্টি থ্রো করি। সেই পার্টিতে আমার এক টিচার ছিল, উনি আমাদের সাথে গিয়েছিলেন, উনি আর কি গিটার প্লে করে। তো আমরা মজা করছি, ফান করছি, যখন মানে সব পার্টি অলমোস্ট ডান তো সবাই চলে গেছে। চলে যাওয়ার পর আমি আর আমার টিচার ছিলাম শুধুমাত্র ওইখানে। তো আমি জাস্ট পার্টি চলাকালীন সময় মানে আমার মনে হচ্ছিল যে ওয়াচ টাওয়ারের পেছনে দুইটা দরজা আছে বড় বড়, কিন্তু দরজার কোনো ই নাই আর কি, জাস্ট পার্ট মানে কোন দরজা নাই, তো আমার মনে হচ্ছিল যে 8 থেকে 10 বছর বয়সী একটা মেয়ে ফ্রক পরা জাস্ট তার শ্যাডোটা, দুইটা দরজা ছিল পাশাপাশি, তো একটা দরজা দিয়ে উঁকি দিচ্ছে, আবার মনে হচ্ছে যে পাশের দরজাটা দিয়ে উঁকি দিচ্ছে।
মানে এটা দেখতে পাচ্ছেন নাকি আপনার ফিলিংস হচ্ছে এরকম?
আমি অলমোস্ট বেশ কয়েকবার মানে যখন ফিল হচ্ছিল তখন মানে হ্যালুসিনেশন মনে করে ওটা পাত্তা দিইনি, কিন্তু কয়েকবার আমি পেছনে তাকাই এবং কয়েকবার আমার চোখে এই জিনিসটা ধরা পড়ে।
আচ্ছা,
তো এই জিনিসটা আমি হ্যালুসিনেশন মনে করে স্কিপ করে যাই। দেন আমি আর আমার টিচার যখন ওইখানে জাস্ট গিটার প্লে করছিলাম এন্ড গান করছিলাম, তো তখন আমার টিচার নিজেও এই জিনিসটা ফিল করে যে কোন একটা বাচ্চা মেয়ে হয়তো বা এদিক ওদিক উঁকি দিচ্ছে। তো উনি আর তেমন কিছু বলে নাই আমাকে, আমাকে বলে যে চলো তাই আমরা চলে যাই। দেন আমরা ওইখান থেকে চলে যাই, এন্ড উনি জাস্ট এই কথাটা আমাকে পরের দিন সকালে বললো যে আমি তো অ্যাকচুয়ালি এরকম একটা জিনিস ফিল করেছি, তো মানে এই জন্য আমরা চলে আসছি। আমি কিন্তু এই কথাটা তাকে কখনোই বলি নাই যে আমিও সেম একটা জিনিস ফিল করেছি।
আচ্ছা আচ্ছা।
তার পরের দিন মেবি, তার পরের দিন রিসোর্টের মধ্যে আবার আমার ফ্যামিলি মেম্বারসরা জাস্ট মহিলারা ছিল, আর আমরা যারা ছিলাম তারা দেখে গেছি যে ওয়াচ টাওয়ারে বসে সন্ধ্যার দিকে মেবি আড্ডা দিচ্ছিলাম। তো সাডেন আমাদের রিসোর্ট থেকে প্রচুর পরিমাণ চিৎকারের আওয়াজ পাওয়া যায় মহিলাদের পর। তো আমরা তো জাস্ট শক ছিলাম যে কিছুক্ষণ আগে অবশ্য একটা ডাবওয়ালা ছেলে ডাব নিয়ে দাঁড়িয়ে ভেতরে গেছে, চিন্তা করলাম যে সে কি আবার অ্যাটাক করলো কিনা। এই জন্য আমরা সব ছেলেরা মিলে যখন দৌড়ায় রিসোর্টের দিকে গেলাম, বাট আশ্চর্যের বিষয় হচ্ছে এটা যে রিসোর্টে কেউ চিৎকার করছে না, কেউ কোনো কিচ্ছু না, মানে এই জিনিসটা আমাদের কাছে উইয়ার্ড।
আপনারা কতজন মিলে শুনেছেন চিৎকারটা?
অলমোস্ট 5-6
ছেলেটা কি ওখানে ছিল যে ডাবওয়ালা ছেলের কথা?
ও তো একজন ডাব কেটে
খাওয়া।
আমরা 6 জনই একই জিনিস শুনলাম, আমরা দৌড়াই গেলাম, কিছু দেখলাম। ওকে, দেন ওইখান থেকে আবার ওই দিন রাতের একটি স্টোরি, ওই দিনও দেখে গেছি যে আমাদের সাথে ওইখানকার একজন স্থানীয় ছেলে ছিল, নামটা না বসি, ওইখানকার একজন স্থানীয় ছেলে ছিল, ও আমাদের সাথে ছিল অ্যাজ আ কেয়ারটেকার। তো দেখে গেছি যে ও আমাদের, আমরা যে রুমটার মধ্যে থাকতাম রিসোর্টের ভেতর, তো ওই রুমটার ভেতর ও জাস্ট বসেছিল। আর সেন্ট মার্টিনে কারেন্টের খুব বেশি সমস্যা, তো দেখে গেছি যে আমরা জেনারেটরটা তো আর সবসময় চালায় রাখতে পারতাম না, তো কিছু কিছু সময় চালায় রাখতাম, তো ওই সময়টা অন্ধকার ছিল, জেনারেটরটা বন্ধ ছিল। তো দেখে গেছি যে ও, আমরা জাস্ট যে রুমটায় থাকি সেই রুমটায় ও বসা ছিল। আমরা যখন রুমের ভেতর ঢুকবো দেখলাম যে ও খুব ভয় পেয়ে মানে বেরোয় আসতেছে। কেন বেরোয় আসতেছে? মানে আমরা জাস্ট আস করলাম যে কেন তুমি বেরোয় আসতেছো? পরে ও বললো যে ভাইয়া আমি তো আসলে জানালার পাশে বসা ছিলাম, তো আমার মনে হলো যে জানালার ভেতর দিয়ে কেউ আমাকে হাত ঢুকাই দিচ্ছে, আমাকে ধরা পড়ছে। জানালাটা খোলা ছিল গরমের জন্য, তো জানালার যে গ্রিল আছে সেই গ্রিল দিয়ে হাত ঢুকাই তাকে ধরার জন্য, এন্ড সে হাতটা দেখে বিছানা থেকে লাফ দিয়ে দৌড়াইছে।
সে হাতটা দেখতে পেয়েছে?
হ্যাঁ, এইরকম বেশ কিছু স্টোরিজ মানে হয়েছিল। আর আরেকটা হয়েছিল তার পরের দিন রাতে, মেবি আমরা ঠিক ওয়াচ টাওয়ারটার পেছনে আওয়াজ পাই যে খুব বেশি পরিমাণ নয়েজ হচ্ছে, এত অতিরিক্ত পরিমাণ। ওই দিনও আমরা সবসময়কার মতো গান করছিলাম, তো ওইখানে আমি, আমার যে গিটার টিচার উনি, প্লাস হচ্ছে আমার এক কাজিন, আমরা এই তিন চারজন ছিলাম ইন টোটাল। তো আমরা পেছনে আওয়াজ পাই যে প্রচুর পরিমাণ নয়েজ হচ্ছে, মানে অনেকজন লোক যদি হই হট্টগোল করে তাহলে ঠিক যেরকম নয়েজটা হবে সেরকমটাই হচ্ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এইটাই যে তখন অলমোস্ট রাত দুইটার মতো বাজে, তো দুইটার সময় এইরকম নয়েজ করার কখনোই কথা
এইরকম একটা এলাকায়।
Definitely, যেটা কিনা সেন্ট মার্টিন মেইন শহর থেকে মোটামুটি 2 কিলোর মতো দূর।
Right.
So,
and you guys once again didn't see any কিছু ছিল না?
Nothing.
আমি যা বুঝতে পারছি আপনাদের সেন্ট মার্টিনের টোটাল ট্রিপটাতে বিচ্ছিন্ন কিছু ঘটনায় ভরা ছিল।
বিচ্ছিন্ন, এন্ড আমার কাজিনরা যখন ওইখানে জাস্ট শপিং করতে যায় তখন আমার কাজিনদের কথায় কথায় আমি দোকানদাররা জিজ্ঞাসা করেছিল আপনারা কোথায় উঠেছেন, তো তখন আমার কাজিন যখন অ্যাড্রেসটা দেয় তখন ওরা স্থানীয় লোকজন কিছু বলেছিল যে মানে আপনারা যে উঠেছেন না জেনেই উঠেছেন, তো আপনারা যত দ্রুত সম্ভব ওইখান থেকে
চলে যান। সেন্ট মার্টিনের কথা শুনে আসলে সাইস্তানমার যে ঘটনা শুনলাম, সেন্ট মার্টিনের আমার একটা ঘটনা মনে পড়ছে। আমার একটা ফ্রেন্ড ছিল, তার নাম হচ্ছে জয়িতা, তো সে উইথ আ হাজবেন্ড, মানে তারা আরো কয়েকজন মিলে তারা একটা ট্রিপে গিয়েছিল সেন্ট মার্টিনে। তো ওখানে সেন্ট মার্টিনে গেলে কাপলরা থাকে, তো অনেক ছবি তোলা হয়। ওদের সাথে একটা কাপল ছিল, ওর হাজবেন্ডের ফ্রেন্ড ছিল আর কি।
আচ্ছা আচ্ছা।
তো ওখানে অনেক ছবি তোলা হয়েছে এবং ওখানে কাপলরা কিছু রোমান্টিক ছবি তুলে, যেই ফ্রেমে সাধারণত এই দুজনেই থাকে।
রাইট।
তো ওরা এমন বেশ কিছু ছবি তুলেছে তাদের ডিজিটাল ক্যামেরা এবং দেখেছে, ছবিগুলো দেখেও তারা খুব খুশি হয়েছে। তো ঢাকায় এসে তো ওরা ছবিগুলো যখন প্রিন্ট করার পর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে বেশ কয়েকটা ছবিতে তৃতীয় কোনো মানুষের উপস্থিতি পেয়েছে এবং স্পষ্ট বোঝা যাচ্ছে এটা একটা থার্ড পার্সন ওখানে ছিল, কিন্তু সেই ফ্রেমে কারো থাকার মতো কথা ছিল না। আমি অবশ্য জয়িতার সাথে আমি ছবিটা দেখতে চেয়েছিলাম, কিন্তু যে এই ছবিটা তুলে এনেছে তার ওয়াইফকে এই ঘটনাটা জানানো হয়নি, তার ওয়াইফ যদি এই ঘটনাটা জানে, তৃতীয় পক্ষের উপস্থিতিটা একটা মানে মেয়ের ছবি ছিল, তার আকর্ষণটা ওই লোকের ওয়াইফের প্রতি ছিল ওই মেয়েটা।
আচ্ছা।
তো তার ওয়াইফ যেন ভয় না পায় বা কোনো ধরনের কোনো কিছু যেন না হয়, তো সেই জন্য ছবিটাকে ডিস্ট্রয় করে ফেলেছে, ওনাকে আর এই ঘটনাটা জানতে দেওয়া হয়নি। আমরা অনেক পত্রপত্রিকায় কিংবা আমরা ইন্টারনেটেও দেখেছি এই ধরনের ছবির ঘটনার কথা শুনেছি, কিন্তু খুব কাছের মানুষের সাথে এই ধরনের আমি ছবিটা জোগাড় করে
নিজের সেলফি নিজে তোলার পরে সে নিজের ছবি দেখে নিজেই ভয় পেয়ে যায়, এত নাকি ভয়ঙ্কর ছিল তার তাকানোটা, কিন্তু সে কখনোই ওভাবে তাকায়নি, ওভাবে ছবি তোলার চেষ্টা করেনি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সে স্ক্রিন থেকে ছবিটা সরানোর চেষ্টা করছে, মোবাইল বন্ধ না করা পর্যন্ত ছবিটা সরেনি কোনোভাবে। তারপরে ডিলেক্ট না করে একটা মানুষ কোথায় যাবে, নিজের কাছে এমন একটা জিনিস কেউ নিয়ে রাখতে পারে না। That's why we lose it. আমরা
আমরা অনেক সময় গিয়ে অনেক অনেক সময় কাটিয়েছি।
সত্যি কথা বলতে কি সুমন দোস্ত, আমি চিন্তা করছি যদি এরকম কিছু থাকেও, ইজ ইট ব্যাড এখন এখন এই মুহূর্তে
যারা
চিন্তা করে, এখন এই মুহূর্তে যারা ডর শুনছে তারা কেন শুনছে? গভীর রাতে ভূতের একটা অনুষ্ঠান একা কেন শুনছে?
ইচ্ছে করে ভয় পাওয়ার জন্য।
বিকজ উই লাভ ফিয়ার, উই লাভ টু বি।
না, আমি এটা বলতে চাই সবাই যেন আবার সেন্ট মার্টিনে এটাই ঘটে
মনে করে বসে জায়গা এরকম যেন মনে না করার।
আমি সেন্ট মার্টিনে এই পর্যন্ত অনেকবার গিয়েছি, দুই একবার একটু ব্যতিক্রম ঘটনা ছাড়া কখনোই কিছুই ঘটেনি সেন্ট মার্টিনে।
এবং সেন্ট মার্টিনের সত্যিকারের ভয়ঙ্কর অবস্থান হচ্ছে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে যাওয়ার পথটা, সেটা হচ্ছে সবচেয়ে
ভয়ঙ্কর। আর সবচেয়ে মজার ঘটনা হচ্ছে সেন্ট মার্টিনের খুব সুন্দর ন্যাচারাল বিউটি আছে, সেই বিউটি দেখার জন্য আপনি যে কোনো ধরনের
তন্ময় ভাই, এরকম আরো কিছু কি ঘটেছে সেন্ট মার্টিনেই? অর ডিড ইউ গেট এনি সলিউশন ওই চক পরামিটা কে ছিল আদৌ?
নাও জাস্ট আমরা ওই অতটুকু ইনফরমেশন পেয়েছিলাম যে মানে ওই এরিয়াটা মোটামুটি একটা রেস্ট্রিক্টেড এরিয়া এন্ড ওই এরিয়াটা মানে এই ধরনের জিনিস হয়,
আ লিটল বিট স্পুকি সবাই জানে আর কি।
অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে মানে ওইখানকার মানে আগের স্টোরি গুলোর বিষয়ে জানতে চেয়েছিলাম স্থানীয়র কাছে, তো ওনারা জাস্ট বলেছিল যে ওইখানে নাকি অবস্থা এমন ছিল কোনো একটা সময় যে জিন আর মানুষ নাকি ওনারা মানে পাশাপাশি বসবাস করতো, তো লাইক দেখে গেছে যে মানে পাশাপাশি ঘর মানে ওনারা আর কি সারি রোদ দিয়ে রাখছে, এমনকি দেখে গেছে জিনরাও নাকি সারি রোদ দিয়ে রাখছে, মানে এরকম কিছু কিছু স্টোরি,
এরকম কিছু অনেকগুলো সময় দিয়ে দিয়েছি। তন্ময় ভাই আপনার কি এ ধরনের আরো কোন এক্সপিরিয়েন্স আছে?
এই ধরনের এক্সপিরিয়েন্স বলতে কক্সবাজারে ছিল একটা, এটা মানে আমি ভয়ের স্টোরি বলবো না, এটা আমার খারাপ লাগা একটি স্টোরি বলবো সেটাই অ্যাকচুয়ালি মানে ডিসাইড করতে পারছি না, বাট স্টোরিটা এমন ছিল যে 2005 or 2006 এর দিকে আমরা ফ্যামিলি ট্রিপে কক্সবাজার গিয়েছিলাম। ওইখানে কোন একটা পপুলার পয়েন্টে আর কি, পয়েন্টের নাম না বলি, বিচের যে পয়েন্ট গুলো বেশ
কিছু পয়েন্ট আছে,
তো সেই পয়েন্টের নাম না বলি, তো ওইখানে গিয়েছিলাম। তো রাতে অলমোস্ট 12টা 1টার দিকে আমি বিচে যে খাটগুলো থাকে ওইখানে রেস্ট করছিলাম, এরকম
মানে ভয়
গা শুনছেন আপনি, সঙ্গে আছি আমি আশিক ইব্রিয়া, সুমন রেহান এবং লবান। রাতের গভীরতা, রাতের তীব্রহর, অদ্ভুত রকমের এক মায়ামানতা, এই মায়াবী রাতে কারো কারো কাছে চমৎকার একটা অনুভূতি, কিন্তু আমরা সেই সব অনুভূতি খুঁজে বেড়াচ্ছি যা একেবারেই অবৈজ্ঞানিক, মনের অন্তরালে বিভিন্ন রকম প্রশ্নের জন্ম দেয়, ভয়ের জন্ম দেয়, কারণ ডর মানে ভয়। প্রিয় শ্রোতা, আমরা ঠিক রাত 1টায় আবারও ফিরে আসছি, কোথাও যাবেন না।
ডর ABC Radio, 89.2.
আমি আরজে কিবরিয়া, সুমন ও রেহান এবং সাউন্ডে রয়েছে লোবান। আজকে 4 জন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে ডরের অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আপনি যদি ডরে এসে আপনার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক ঘটনাগুলো শেয়ার করতে চান, ফোন করুন আমাদেরকে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি 3 চাপবেন, তারপর ফোন থেকে যে নির্দেশনা পাবেন সেই অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আমরা আবারও ফিরছি গল্পের ঠিক সেই জায়গাটিতে যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম।
আমি বিচে যে খাটগুলো থাকে ওইখানে রেস্ট করছিলাম, এরকম তো হঠাৎ আমি দেখি যে একটা মেয়ে আসলো ওইখানে, আপনার কোথা থেকে আসছে আমি সেটাও খেয়াল করিনি, জাস্ট আমার সামনে এসে জাস্ট আমাকে জিজ্ঞাসা করছে যে কয়টা বাজে একটু কাইন্ডলি দেখলে ভালো হয়। দেন আমি দেখলাম, দেখে তাকে টাইমটা বললাম, দেন আমি দেখছি যে মানে সে নিজেই আমার সাথে গল্প করছে, কথা বলছে উইলিংলি, কথাবার্তা বলার পর দেন আমরা ওইখান থেকে উঠে যাই, আমি চলে যাব হোটেলে, এরকম একটা ইচ্ছা ছিল। তো আমি মানে তার সাথে সাথে হাঁটতে হাঁটতে কখন যে ঝাউবনের কাছাকাছি চলে গেছি আমি বলতে পারি না, তো আমার মানে আমি লাইক হিপনোটাইজার মতো হয়ে গেছিলাম এন্ড তাকে ফলো করতে করতে ঝাউবনের কাছাকাছি চলে
গেছি। ডিউরিং দ্য ফলো আপনার কি কথা হচ্ছিল তার সাথে?
হ্যাঁ, জাস্ট এমনিতে ফর্মাল চ্যাটিং, যে মানে কোথায় পড়া হয়, কোথায় থাকা হয়, কোথায় লাইক দ্যাট।
যখন কিনা ওইখানকার কোস্টগার্ড আপনার টর্চ দিয়ে যখন ঘোরাঘুরি করছিল টর্চ, তো টর্চের আলোটা আমার চোখে পড়ে, তখন আমি মানে আমার সেন্স আছে, আমি তখন চিন্তা করলাম যে আমি যে ঝাউবনে যাচ্ছি তো সে হয়তো বা ডাকাতও হতে পারে, মানে আমাকে নিয়ে যাচ্ছে ওইখানে ঝাউবনের ভেতর নিয়ে হয়তো বা আমার মোবাইল আছে রেখে দিয়ে আমাকে কোন একটা ক্ষতি করতে পারে। দেন আমি তাকে ইগনোর করে দিয়ে মানে তাকে তার কাছ থেকে চলে মানে করেই বিদায় নিয়ে চলে গেলাম। সে দাঁড়ায় রইল, পেছন দিকে তাকালাম, অনেকটা যাওয়ার পর ওনাকে আর দেখলাম না। আমি চিন্তা করলাম যে হয়তো বা ঝাউবনের ভেতরে চলে গেছে তার মানে টিমের কাছে। ওকে, রাতে আমি যখন ঘুমাচ্ছিলাম রাইট জ্বালায় ঘুমানোর ইচ্ছা ছিল, কিন্তু রাইট জ্বালায় আর ঘুমাই মানে ঘুম আসতে স্যার, কিন্তু রাইটটা যখন অফ করে দিলাম তা আমার কানের কাছে কে যেন বলতেছে যে তুমি কেন ভেতরে আসলে না, তুমি কেন দেখলা না। আর আমি হচ্ছে গিয়ে জাস্ট ঘুমে স্বপ্নে দেখতেছিলাম যে মেয়েটা বসা ঝাউবনের সাথে হেলান দিয়ে, আর তার পাশে ঠিক তারই লাগছে, তার পাশে তার রাস্তা, সে বসা সেই কাপড়ে, সেই কাপড়ে আমি তাকে দেখেছি, তার সাথে কথা বলেছি। আমি যে স্বপ্নে এটাই দেখলাম যে সে বসে আছে ঝাউবনের সাথে হেলান দিয়ে, তার পাশে তার রাস্তা পড়ে আছে খুব মানে বাজে অবস্থায়, আর মনে হয় যে মানে কোন একটা খারাপ কিছু হয়েছে তার সাথে, এন্ড তাকে মানে তাকে মেরে ফেলা হয়। তো সে আমাকে জাস্ট মানে স্বপ্নে এইটাই বলছিল যে তুমি কেন আসলে না, তুমি কেন আমাকে দেখলে না, আমার তো খুব কষ্ট হচ্ছে।
Do you really think যে তার লাশটা আপনি পেতেন ভিতরে গেলে?
I think so. And আমার মনে হচ্ছে যে আমি তখন যে আমি ওর কাছ থেকে বিদায় নিয়ে আসতেছিলাম, আমার মনে হয়েছিল যে কিছু একটা ওখানে পড়ে আছে, বাট আমি ওই জিনিসটা নিয়ে আর মানে কোনো ই করতে
চাই। উনি যদি তখন দেখতেন আপনার সামনে, যদি তখন পড়তো যে আপনি যার সাথে কথা বলছেন তার লাশ পড়ে আছে, what could have happened to you?
I don't think
you should not.
এইরকম একটা মানে স্টোরি। এখন আমি
তারপর আপনি আগে আমাকে তোমার পরের অবস্থান বলেন, স্বপ্নের পরে কি হলো?
স্বপ্নের পরে তো আমি জাস্ট মানে উঠে বসি, উঠে বসার পর মানে আমার তো পুরো শরীর জাস্ট ঘাম টাম দিয়ে গলা টলা শুকায় খুব বাজে অবস্থা, আমি চিৎকার করে উঠছিলাম, এন্ড আমার মামা যেহেতু ছিল তো মামা লাইট সাইড জ্বালায় দিয়ে কি অবস্থা কি হচ্ছে চিৎকার কেন করুন, আমি বললাম যে এরকম এরকম আমি খারাপ স্বপ্ন দেখি। তো পরে যেটা হলো, পরের দিন আমাদের হোটেলের এক মানে হোটেল বয় যারা থাকে তো ওরা আমাদের বলছিল যে কি একটা বিষয় নিয়ে যেন আলোচনা হচ্ছিল, দেন জিজ্ঞাসা করার পর ওরা বললো যে আমাদের হোটেলের পাঁচতলার এত নম্বর রুমে একটা মেয়ে মানে রাতের বেলা তার ফ্যামিলি মেম্বারদের সাথে রাগারাগি করে বিচের দিকে চলে যায়, ওখান থেকে তার রাস্তা পাওয়া যায় ওইখানকার স্থানীয় পুলিশ।
আপনি যখন এই ঘটনাটা ঘটেছে কতদিন আগে, এই মেয়েটা মারা যায় কতদিন হয়েছে?
আমি আমার সাথে ওই মেয়েটার যখন দেখা হয় সেই দিনই ওই মেয়েটা মানে রাগ করে সন্ধ্যার দিকে মেবি বের হয়ে যায়।
আচ্ছা আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যেই রাতে আপনার সাথে তার দেখা হয় সেদিন সন্ধ্যায় সে হোটেল থেকে বের হয়ে আসে?
আমার সাথে দেখা হয় ওর সাথে 12টা কি 12:30টা হবে।
ওকে, দিস ইজ সামথিং ডিফারেন্ট, মানে সে কিন্তু আত্মা রূপে এসে মানে যাকে তখন পেয়েছে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে যে প্লিজ সামবাড়ি হেল্প, মনে আছে যে আমরা আমার লাশটা নিয়ে যাও,
ওই ঘটনাটার কথা যে নিজে লাশ খবর দেওয়ার কথা বলেছিল
হয়তো বা এই জিনিসটা দেখলে মানে পুলিশও কিছু প্রবলেম করতে পারতো এরকম কিছু, এই জন্য মানে আর
আপনি আর ঘাটান নিয়ে ব্যাপারে
এই ব্যাপারে ঘাটানোর কোন প্রয়োজন
নেই। ইট ওয়াজ আ গুড ডিসিশন, যদিও হ্যাঁ হৃদয় বিদারক দিক থেকে চিন্তা করতে গেলে আপনার যাওয়া উচিত ছিল, বাট নট অল সিচুয়েশন ইজ দ্য সেম। তো যাই হোক, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স শুনলাম তন্ময় ভাই, সিরিয়াসলি। এই ধরনের জানি না মানুষের থাকতে পারে কিনা এর পরেও এক্সপিরিয়েন্স, বাট ডু ইউ?
ইয়া আই হ্যাভ আ লট, বাট মানে সময় স্বল্পতার কারণে তো সব শেয়ার করা যাচ্ছে না, মেবি
আজকে আমরা আরো কয়েকটা শুনি দেন।
ওকে, সো নেক্সট যে স্টোরিটা বলতে যাচ্ছি সেটা আমার সাথেই ঘটা,
আমি বর্তমানে যে এরিয়াটাই থাকছি সেই এরিয়াতেই অলমোস্ট টু ইয়ার্স অর থ্রি ইয়ার্স এগো আমরা একটা বাসায় থাকতাম। তো সেই বাসাটায় মানে এত বেশি পরিমাণে আমি কিছু ফিল করেছি যেটা কিনা আমি এর আগে কখনোই করি নাই।
কি ধরনের ফিলিংস বলতে?
যেটা আমি ফিল করতাম, আমার ওই সময় বই পড়ার খুব অভ্যাস ছিল, রাত জেগে বই পড়তাম।
আচ্ছা।
তো আমি যেখানে শুতাম সেখান থেকে অ্যাঙ্গেল করে আমাদের বারান্দাটা দেখা যেত, ডাইনিং এর সাথে একটা বারান্দা ছিল, তো বারান্দাটা দেখা যেত। তো আমি প্রায় সময় বারান্দা একটা চেয়ার ছিল, তো রাতে দুইটা আড়াইটার দিকে আমি খেয়াল করতাম যে ওখানে একটা মাঝ বয়সী মেয়ে তো বসে আছে। জাস্ট আমি এটাকে মানে অনেকক্ষণ বই পড়ছি এই জন্য একটা রাতে হ্যালুসিনেশন মনে করে এটাকে এত বেশি খেয়াল করতাম।
তন্ময় ভাই, এই স্টোরিটা আমি আরেকটু আগানোর আগে আমি আরেকটু ক্লিয়ার হই যে এইখানের ঘটনাটা বলছেন যে জায়গাটা আর কোথায় ওই মেয়েটাকে আপনি দেখতেন, এই টোটাল ব্যাপারটা আরেকবার একটু ক্লিয়ার করে বলবেন যে আপনাদের বাসাটা কোথায় ছিল, ওই মেয়েটাকে আপনি কোথায় দেখতেন একটু লোকেশন ওয়াইজ।
ওকে, লোকেশন ওয়াইজ হচ্ছে আমার যে বেডরুমটা ছিল, মানে আমি যে রুমটাতে থাকতাম, আমার বেডটা ছিল হচ্ছে ঠিক আমার রুমের দরজার পাশে।
আচ্ছা।
মাঝখানে ড্রয়িং ডাইনিং, ডান দিকে ওয়াশরুম পড়বে আর বরাবর হচ্ছে আমাদের বারান্দাটা পড়বে। ওইখানে একটা চেয়ার দেওয়া ছিল, তো ওই চেয়ারে আমি প্রায় সময় এই জিনিসটা খেয়াল করতাম, বাট এটাকে আমি ইগনোর করে দিতাম যে অনেক সময় হয়তো বা চোখের ভুল হতে পারে।
ওখানে একটা মেয়ে বসে থাকতো ওই চেয়ারে?
ওই চেয়ারে,
আপনাদের বাসার ভিতরে?
আমাদের বাসার ভিতরে।
এন্ড ইউ ডিডন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট?
নো, আমি জাস্ট চিন্তা করতাম যে অনেকক্ষণ ধরে বই পড়ছি, তো তো রাইটের একটা ফ্রিকশন হতে পারে এটা, আমি এই জিনিসটাকে খুব বেশি একটা কেয়ার করতাম।
মানে আপনি ধরে নিতেন যে আপনি যেহেতু অনেকক্ষণ ধরে বইয়ের জগতের ভিতরে অনেক বেশি ইনভলভ হয়ে আছেন, ইট ইজ সাম কাইন্ড অফ ইলিউশন দ্যাটস ওয়ার্কিং, তাই না? হ্যাঁ, এটা মাঝে মাঝে হয়, আমি একটু মানে বোঝানোর জন্য বলছি, শ্রোতা বন্ধুরা অনেক সময় মনে করতে পারে যে এটা আবার কিভাবে সম্ভব, বাট এটা সত্যি কথা যে বইয়ের মান যদি সেরকম হয়, এক্সাম্পল এই সমরেশ মজুমদারের গর্ভধারিণী বইটা যখন আমি পড়েছি, তো ওটা ফার্স্ট পড়ার পরে যখন আমার প্রায় শেষের দিকে, তখন আমার মা আমাকে হঠাৎ করে উঠে বলে একটু দোকানে যাও চা পাতা নিয়ে আসো, চা খেতাম। আমি যখন চা নিতে বাইরে যাচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে কি ব্যাপার, বরফ পড়ছে না কেন, এতক্ষণ তো বরফ পড়ছিল, কারণ কাহিনীটা সমরেশ মজুমদার লিখেছিলেন নেপালের দিক থেকে হিমালয়ে ওঠার পথের একটা কাহিনী। সো সত্যিকারের ভাবে আমরা যখন বই পড়ি সত্যি ইনভলভ হতে পারে, দ্য ফিলিংস ইজ লাইক দ্যাট, সিরিয়াসলি এমন হতে পারে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর এক্সপ্লেইনিং দ্য ফ্যাক্ট।
আমিও এটাও থিং করতাম, বাট যখন আমি মানে পুরোপুরি ফিল করলাম যে না, এটা তো অ্যাকচুয়ালি ইলিউশন না, এটা হচ্ছে মেবি সামথিং এক্সিস্ট ওভার দেয়ার, সেটা সেই স্টোরিটা ছিল এরকম যে আমি একদিন রাতে ঘুমাচ্ছি, ঘুমানোর সময় আমি জাস্ট স্বপ্নে দেখছি যে আমার ঠিক ওই বেডটাই দেখছি, এন্ড আমি যে পজিশনে শুয়ে আছি ঠিক সেই পজিশনটাই দেখছি। বাট আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে আমার ঠিক পাশে ওই মেয়েটা, মানে আধা শোয়া অবস্থায় যদি কেউ কোনোই বালিশের উপরে রেখে তো আমি স্বপ্নে দেখছি যে আমি নড়তেও পারছি না, কিছুই করতে পারছি না, বাট আসে আমার মাথায় বিলি কেটে দিচ্ছে। তো যখন এই জিনিসটা দেখলাম তখন আমি বুঝতে পারছি যে এটা আসলে কোনো মানুষ না, কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না। পরে স্বপ্নে আমি,
আপনার কাছে কেন মনে হচ্ছিল যেহেতু আপনি স্বপ্নই দেখছিলেন, স্বপ্নে একটা মেয়েকে বা একটা ছেলেকে আমরা যে কোনো পজিশনে দেখতে পারি, ওয়াই ডিড ইউ ফিল যে এটা মানুষ?
সে অ্যাকচুয়ালি মানে আমার কেন যেন মনে হচ্ছিল, আসলে আমি
নিজেকে অন্য
বলতে পারি না,
এটাই হয় স্বপ্ন।
সো দেন আমি এরকম একটা পজিশনে ওকে দেখে আমি জাস্ট মনে করছিলাম যে এটা মানুষ না, দেন স্বপ্নের মধ্যে তিনবার আয়তুল কুরসি পড়ি। তো আয়তুল কুরসিটা পড়ার পরে সে মানে সাডেন সে ভ্যানিশ হয়ে যায়, অ্যান্ড ভ্যানিশ হওয়ার পর আমি তো সোজা হয়ে শুয়ে আছি, তো আমার মুখের উপরে তার জাস্ট ফেসটা আসতেছে, আবার সাথে সাথে ভ্যানিশ হয়ে যাচ্ছে, আবার তার মুখের ফেসটা খুব ভয়ানক ভাবে রেগে আছে, জাস্ট তার ফেসটা, আর কিছু না, তার কোনো বডিও না কিছু না, স্বপ্নের মধ্যে আমি জাস্ট এটা দেখছি। তো তার ফেসটা আমার মুখের সামনে এসে আবার চলে যাচ্ছে, তখন এই অবস্থায় আমার ঘুমটা ভেঙে যায়। অ্যান্ড ঘুমটা ভেঙে যাওয়ার সাথে সাথে মানে আমার মানে এখনো চিন্তা করলে খুব ভয় করে, যেটা হচ্ছে যে আমি সেম পজিশনে ওই মেয়েটাকে দেখলাম আমার বালিশের উপরে, সে কুনুইটা রেখে আমার মাথায় বিলি কেটে দিচ্ছে।
তখন তো স্বপ্নে দেখেছি, এখন বাস্তব দেখেছি।
তার চাহনিটা কেমন ছিল?
তার চাহনিটা একদম সিম্পল, একেবারে
নর্মাল, নাথিং টু বি অ্যাফ্রেড অফ। সে খুব কুল ভাবে, নরমাল
ভাবে সে আমার মাথায় বিলি কেটে দিচ্ছে। এন্ড যেটা আমি স্বপ্নের প্রথম পার্টে দেখি,
ঠিক সেটাই,
আমার মাথায় বিলি কেটে দিচ্ছে খুব স্মুথলি। এন্ড ঘুম থেকে উঠে দেখার পরে আমি তো, আমার জাস্ট মনে পড়লো যে আমি স্বপ্নে তিনবার আয়তুল কুরসি পড়েছিলাম। আমি ওই সময় তিনবার আয়তুল কুরসি পড়ি এন্ড আমার চোখ দুটা বন্ধ করি। তো বন্ধ করার পর পর দেখি যে আমার শরীরে তখন কিছুটা মানে শক্তি পাই এন্ড আমি অন্যদিকে ঘুরে ঘুমায় থাকি। এরকম একটি স্টোরি হয়েছিল।
আই ওয়াজ জাস্ট থিংকিং যে আমি আপনার নার্ভ ব্যাপারটা আমি চিন্তা করছিলাম, আপনার সাথে যেই খাটে শুয়ে এরকম একটা ঘটনা ঘটেছে ওই খাটেই আপনি অন্যদিকে ফিরে শুয়ে পড়লেন, আপনার কি কোনো রকম আতঙ্ক কাজ করেনি ভিতরে?
আমি জাস্ট ঘুম থেকে উঠেছি এন্ড আমিও বুঝলাম না যে কেন, আমার পরের দিন আমি যখন রিয়েলাইজ করলাম যে আমার ভেতরে কোনো ভয় কেন কাজ করলো না, আমার ভেতর কোনো জড়তা কেন কাজ করলো না, যে আমার সাথে এমন কিছু একটা হলো, বাট মানে আমি তারপর ওইটাকেও খুব একটা ই করিনি।
আই এম জাস্ট শকড যে আপনার নার্ভের ব্যাপারে। আরেকটা জিনিস, যে আপনি স্বপ্নে যেটা দেখেছিলেন ওটাই কিন্তু হয়েছে,
ওইটাই হয়েছে।
এর পরের অংশটা আপনি স্বপ্নে যেটা দেখেছিলেন সেটা যদি হতো তখন কি হতো? যে তার ফেসটা বারবার আপনার সামনে আসছে এবং চলে যাচ্ছে, ওয়াট ইজ দ্যাট হ্যাপেন?
ওইটা দেখার আগেই মেবি আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর এটাই হচ্ছে আমার মানে ভয়টা কম পাওয়ার হয়তো বা একটা কারণ হতে পারে।
কারণ তার বিভীষিকা রূপটা কিন্তু সেই মানুষ বলি আর যাই বলি সেই রাগান্বিত রূপটা কিন্তু বাস্তবে আপনি আর দেখেননি, সেটা শুধুমাত্র স্বপ্নেই সীমাবদ্ধ ছিল। লাকি গাই। এই মেয়েকে নিয়ে রিলেটেড কি আর কোনো কিছু ঘটেছে?
এটা নিয়ে মোটামুটি অনেকখানি ঘটেছে। যেটা হচ্ছে যে এর মাঝখানে আরেকটা জিনিস দেখেছিলাম, যেটা হচ্ছে যে ওই রুমটার পাশে অবশ্য আমার মামা থাকতো।
আচ্ছা।
আমার মামি ওই সময় প্রেগনেন্ট ছিল, তো মামি জব করতেন একটা বাইরে একটা প্রাইভেট ফার্মে। তো সে জব থেকে একদিন হঠাৎই মানে বাসায় আসে, আসার পর মানে তাকে কিছুটা অ্যাবনর্মাল মনে হচ্ছিল, মানে তার বিহেভিয়ার সবকিছুতে। ওই দিন আবার আমার নানু বাসায় ছিল। আমার মামি আসার কিছুক্ষণ পরেই আমার নানুর প্রচুর পরিমাণ শরীর অসুস্থ হয়ে যায়, দেন মামিও শুয়ে পড়ে। তো ওই দিন আর খুব একটা দেরি করেনি, যেমন আমাদের সাথে প্রতিদিন এসে দুষ্টামি করতো, কথাবার্তা বলতো, ওই দিন আর কিছুই বলেনি। ওই দিন আবার আমার ছোট মামাকেও সে অনেক বকাবকি করতেছিল,
মানে কোন এক কারণে তার মেজাজ একটু খিটখিটা ছিল ওই দিন
প্রচুর পরিমাণে। আমার তো ওই সময় একটা বদ অভ্যাস ছিল যে আমি বই পড়তাম খুব বেশি রাত জেগে, বই টই পড়ে আমি জাস্ট ওয়াশরুমে গেলাম, সেই বারান্দার পাশে ওয়াশরুমটা। সেই ওয়াশরুমটা থেকে আমি যখন বেরোলাম তখন দেখলাম যে আমার মামি আমার নানুকে নিয়ে ওয়াশরুমে যাচ্ছে। তো যেহেতু নানু অসুস্থ ছিল তো তার একটা সাপোর্টিং এর প্রয়োজন ছিল, তো মামি সেই সাপোর্টিং টা ছিল। দেন
আপনার মামি তো তখন প্রেগনেন্ট,
প্রেগনেন্ট, ওকে। দেন নানু যখন ওয়াশরুমে ঢুকলো আমি তখন জাস্ট নানুকে সাইড দিয়ে আমি সাইডে দাঁড়ালাম। আমি জাস্ট দেখলাম যে মামি পেছন দিকে ঘুরলো এন্ড এমন জোরে একটা দৌড় দিল যে আমিও মানে তাকে ধরতে পারছি না। আমিও কিন্তু তার পেছন পেছন দৌড় দিয়েছি কিন্তু আমি তাকে ধরতে পারলাম।
আপনার নানু কোথায় তখন?
নানু ওয়াশরুমে।
এবং আপনার মামি হঠাৎ করে দৌড় দিল,
হঠাৎ করে ঘুরে দৌড় ড্রয়িং রুমের দিকে,
আর আপনি সেটা দেখছেন এবং তার পেছনে
যাচ্ছেন। তার পেছনে যাচ্ছি যেন তাকে ধরার জন্য। আমি জাস্ট সিম্পলি চিন্তা করেছিলাম যে সে এই মুহূর্তে প্রেগনেন্ট, হয়তো বা মাথা ঘুরে পড়ে যেতে পারে এরকম কিছু একটা।
তারপর
দৌড়ায় যে পড়লো একটা টি টেবিল ছিল লম্বা ড্রয়িং রুমে, তো টি টেবিলের উপর তার পেটটা যে পড়ে সে একেবারে মানে উল্টায় পড়ে গেছে। আমি তো দরজার রাইট সাইড জ্বালায় চিৎকার করতেছি, সবাইকে ডাকতেছি বাবা কোথায় মা কোথায় চিৎকার করতেছি। তো আসার পরে যেটা দেখলাম সেটা হচ্ছে যে তার চোখ গুলা বিশাল বড় বড় হয়ে গেছে এন্ড তার চোখ উল্টাই গেছে এন্ড সে আবল তাবল বকতেছে, এই তুই মানে তোরা আমারে কেন ধরলি, এই তুই তোরা কেন করলি, এই সে আবি যাবি বকা বাজি যা কিছু আছে সব করছে। আর ও করতেছে জাস্ট গোঙাচ্ছে। তারপর যেটা দেখলাম মানে এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে মানে আমার আমাদের কাছে যেটা মনে হলো যে তাকে মানে পজিট করা হয়েছে বা এরকম কিছু,
আমারও তাই মনে হচ্ছে।
তারপর তাকে কিছুটা ঠান্ডা করা হলো, তার মানে সেন্স ফিরে আসার পর সে আবার মানে চিৎকার করতেছে যে মানে আমার হাত কেন উঠাতে পারছি না, আমার হাত কেন উঠাতে পারছি না, মানে এইভাবে তাকে খুব পেইন দেয়া হয়। আর মাঝে মাঝে সে মানে অন্য একটা ক্যারেক্টারে চলে যাচ্ছিল,
টোটাল ডিফারেন্ট পার্সোনালিটি,
ডিফারেন্ট পার্সন টোটালি। মহিলার ভয়েস তো মানে ভয়েসের বেসটা যদি প্রচুর পরিমাণ বেড়ে যায় তখন ঠিক যেমনটা হওয়া উচিত ঠিক তেমনটাই। আর সে আবল তাবল কথা বলছে,
ওয়াজ দেয়ার এনি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ শি ওয়াজ স্পিকিং?
হ্যাঁ, সে মানে কি ধরনের কথা বলতেছে আমরাও কিছু বুঝি নাই,
অজানা কোনো ভাষায়।
হ্যাঁ হ্যাঁ, সামথিং লাইক দ্যাট। তো আমরা দেখা যাচ্ছে যে এরকম করতেছি, আবার মানে দোয়া টোয়া পড়তেছি, ফু দিচ্ছি, দেন আবার সে যখন সেন্স ফিরে পাচ্ছে তখন বলতেছে আমার আমার তো শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমার তো শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমার গলায় কেচাপ দিয়ে ঢুকছে। তো ওই সময় একটা পপুলার প্রোগ্রাম ছিল যেটার মধ্যে আমি শুনেছিলাম যে সরিষার তেল নাকি এই ধরনের জিনিসের একটা মেডিসিন হতে পারে। তো আমি কিচেন থেকে সরিষার তেল এনে তার গলায় দিয়ে দিচ্ছি, তার নাকে দিয়ে দিচ্ছি, তার হাতে দিয়ে দিচ্ছি। যখন তার গলায় দিচ্ছি তখন বলতেছে যে হ্যাঁ আমার গলায় এখন একটু শ্বাস নিতে পারছি, যখন নাকের উপর দিয়ে দিচ্ছি তখন বলতেছে যে হ্যাঁ একটু শ্বাস নিতে পারছি। মানে এরকম করে অনেকক্ষণ চললো এই এই বিষয়টা। দেন ফজরের আজানের কাছাকাছি তখন মোটামুটি সবকিছু স্বাভাবিক, মামি একটু ঘুম।
আপনার আপনার মামি অ্যাকচুয়ালি কি দেখেছিল এটা কি জানতে পেরেছেন? যে সে দৌড় দেওয়ার আগে
কিছু দেখে নাই, জাস্ট মামি যে মামিকে পজেস্ট করা হয়েছে
এবং সেই দৌড়টা আসলে আপনার মামি দেয়নি। আপনি বলতে চাচ্ছেন কিছু একটা ইনস্ট্যান্ট তখন তার উপরে ভর করে, মানে অনেকগুলো সিমটম আছে পজিশনের, সেগুলোর সাথে যথেষ্ট পরিমাণ মিলে যাচ্ছে। ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কথা বলা, ডিফারেন্ট কণ্ঠস্বরে কথা বলা, এগুলোর সাথে স্কিজোফ্রেনিয়ার একটা লেভেল অনেক মেলে, একটা মানে সাইকিয়াট্রিক ডিজিজ, উই নো দ্যাট। বাট এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না, স্পেশালি ভাষা বা কণ্ঠ বদলে যাওয়ার যে ব্যাপারটা, মানে পার্সোনালিটি ডিসঅর্ডার, এটাও স্কিজোফ্রেনিয়ার একটা পার্ট। তো আই রিয়েলি ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড টু হার, বাট পজিশন হয়েছে কি হয়নি সেটার কিছু টেস্ট আছে, আমার মনে হয় সেগুলো করতে পারলে ভালো হতো। বাট ইজ শি ফাইন নাও? সে কি এখন ভালো আছে?
এটা তো অনেক বছর আগের স্টোরি, এখন তো মোটামুটি। তবে ওই ঘটনার পরে তার মানে মিসক্যারেজ হয়ে যায় বেবিটা। ওইটাও তেমন একটা বেসিক স্টোরি না। ওই মামিরা যখন চলে যায়, তার কিছুদিন পরেই মামিরা চলে যায়, তো মামিদের রুমে আবার আমি ওই মুহূর্তে সুইচ করি। সুইচ করার পর দেন আমি যখন ঘুমাই এক রাতে, আমাদের আমার বেডের মাথার উপরেই ছিল আসলে আর বেডের বারান্দার দরজা, গরমের দিন বারান্দার দরজা খুলে আমি যখন ঘুমাই তখন আমি হঠাৎ মানে আমি জানি না যে কেন আমার হঠাৎ ঘুমটা ভেঙে গেল। হঠাৎ ঘুমটা ভেঙে আমি দেখি আমার মাথার উপর জাস্ট এক ফানা কাঁচা কলা, মানে জাস্ট হাতের কবজি আর কিছু না, হাতের কবজি আর এক ফানা কাঁচা কলা আমার মুখের উপর ধরে আছে। আর হঠাৎ করে আমার মানে ঘুমটা ভেঙে গেছে, আমি উপরে উঠে তাকায় দেখি এটা
শুধু হাতের কবজি, কোনো বডি নেই। ওই কবজির শেষ অংশে কি ছিল?
কিচ্ছু ছিল
না, নো ব্লাড অর সামথিং,
না মাংস, মাংস হাড়।
দেন হোয়াট ডিড ইউ ডু? আপনি কি করেছেন?
আমি ওটা দেখেই চিৎকার করে যখন মানে উঠে যাই তখন আমার মাথার সাথে কাঁচা কলাটা বাড়ি খায়। এন্ড এটা যে আমি একটা হ্যালুসিনেশন চিন্তা করব সেটা চিন্তা করার মতো কারণ নেই। দেন চলে যাওয়ার পর চিৎকার করে সবকিছু মানে লাইটের জ্বালায় সবকিছু ঠান্ডা হয়ে যায়। দেন এইটার যে ফাইনাল স্টোরিটা সেটা হচ্ছে যে ওই বছরই আপনার 31st December আমরা ফ্রেন্ডরা একটা পার্টি থ্রো করি, আমাদের এক ফ্রেন্ডের বাসার ছাদে আমরা এই পার্টিটা করি, জাস্ট ফাইজলামি করতেছি, মজা করতেছি, দুষ্টামি করতেছি। তো পার্টি একটা সময় শেষ, আমরা চারজন ফ্রেন্ড চিন্তা করলাম যে ওদের ছাদে একটা ছোট্ট চিড়ে কোঠা রুম ছিল, তো আমরা চিন্তা করলাম যে আজকে রাতে আমরা ওইখানেই থাকবো। আমরা আবার ওইখানে পার্টির মধ্যে কিছুটা মানে ফায়ার প্যালেসিং করি, তো ওই ঘরের মধ্যে প্রচুর মশা ছিল, তো ফায়ার প্যালেসিং এর যে অবশিষ্ট আগুনটুকু ছিল ওটা দিয়ে ধোয়া করে আমরা ঘরের ভেতর দিয়ে রেস্ট করি। অ্যান্ড হচ্ছে আমরা গল্প গল্পের একটা সময় আমি আমার এই স্টোরি গুলো বলি যেগুলো আমার সাথে ঘটে।
এটা এটাই হয় অ্যাকচুয়ালি। আমরা আমাদের যে ডরের আয়োজনটা আপনি তো দেখতেই পাচ্ছেন, আপনি আমাদের সাথে এসেছেন আজকে এই জার্নিতে। সো আমরা কিন্তু এটাই চেষ্টা করি, আমরা শুধু শ্রোতাদের সাথে না, আমরা কিন্তু একটা আড্ডা দিই এবং এই আড্ডাটার মধ্যে থেকে এমন কিছু কথা বের হয়ে আসে যেটা গল্প আকারে বলতে গেলে বা মনে করে বলতে গেলে আসলে আসে না। এক্স্যাক্টলি। তো ওই রকম একটা এনভায়রনমেন্টে আপনারা বানানোর চেষ্টা করছিলেন সেদিন সব বন্ধু মিলে, গভীর রাত, একটু একটু ধোয়া, সবাই আছেন এবং আপনি এই ধরনের স্টোরি গুলোই শেয়ার করছিলেন। সো অ্যান এক্সটার্নাল ডোর ওয়াজ গোয়িং অন, তারপরে কি হয়?
দেন যেটা হলো আমার এই স্টোরিগুলো শেয়ার করছিলাম যেগুলো আমার সাথে হয়ে গিয়েছিল। যখন আমি ওই মেয়েটার স্টোরিটা বললাম যে আমার মুখের উপরে এসে এই করতেছিল মানে জাস্ট ভ্যানিশ হয়ে যাচ্ছিল, তো তখন মানে আমার এক ফ্রেন্ড একটা মানে একটু দুষ্টামি করে একটা ব্যাড কমেন্ট করে আর কি এই গল্পের থ্রুতে। যখন ব্যাড কমেন্ট করে তখন মেবি বাজে হচ্ছে আপনার সিনটা অথবা এরকমই। তো ওই আমরা যে ফ্রেন্ডের বাড়ির ছাদে গিয়েছিলাম তো সেই বাড়ির ছাদে আবার মুরগি পালতো, তো ওই রাত তিনটার সময় হঠাৎ যখন ও ব্যাড কমেন্টটা করে তখন সাথে সাথে একটা মুরগি ডাক দেয়।
আচ্ছা,
আমার ফ্রেন্ডটা যখন ব্যাড কমেন্ট করে তখন আমি তাকে বোঝানোর জন্য বিষয়টা আবারও বলি, আবারও বলে যখন স্টোরিটা শেষ করলাম সাথে সাথে আমাদের যে ফায়ার প্লেসিং ছিল তো ওইটা নিয়ে আমি রুমের ভেতর তুলে আসছিলাম মশা তাড়ানোর জন্য, তো ওইটা আমাদের থেকে অলমোস্ট 2-3 হাত দূরে ছিল।
অ্যান্ড
শেষ করার সাথে সাথে সাডেন আঘাত পড়া একটা কাঠ ছিল তো ওইটা আমার পায়ের উপর মানে উড়ে চলে আসছে
2-3 হাত দূর থেকে, সেটা আপনার
থ্রো করলো।
আচ্ছা,
জাস্ট মনে হচ্ছে কেউ ওই জ্বলন্ত কাঠটা আমার পায়ের উপর থ্রো। আমি তো জাস্ট লাফায় উঠে সাথে সাথে দরজাটা বন্ধ করেছি অ্যান্ড লাইটটা জ্বেলে দিই।
আচ্ছা,
আর যখন লাইটটা জ্বালাই তার পরপরই যেটা ফিল করি আমরা সবাই যে বাইরে মনে হচ্ছে যে ঝড় তুফান প্রচুর পরিমাণ হচ্ছে, মুরগি অনেক ডাকাডাকি করছে মানে প্রচুর মুরগি ডাকছে, কুকুর ডাকছে, এদিকে আবার টিনের দরজা কেউ জাস্ট লাগাচ্ছে খুলছে লাগাচ্ছে খুলছে, দেন ছাদের উপর কিছু গাছ ছিল ওগুলো মনে হচ্ছে যে একেবারে বাঁকা হয়ে পড়ে যাচ্ছে, বাইরের থেকে কেউ আমাদের দরজা নক করছে।
আপনাদের দরজা নক করছে কেউ?
আমাদের দরজা পর্যন্ত নক, অ্যান্ড হচ্ছে ছাদের মধ্যে মনে হচ্ছে যে অনেক মানুষ দৌড়াচ্ছে, অনেক মানুষ লাইক 8-10 জন মানুষ যদি কন্টিনিউয়াসলি পাগলের মতো দৌড়াতে করে তো এরকম করে।
কিন্তু ওই ছাদে তো আপনারা 4-5 জন ছাড়া কেউ ছিল না?
কেউ ছিল না, আমরা আমাদের যে চিড়ে কোঠার দরজা সেটাও বন্ধ করে দিই প্লাস হচ্ছে আর সবাইকে নামায় দিয়ে আমরা ছাদের যে গেটটা সেটাও বন্ধ করে দিই, অ্যান্ড সেটাও টিনের ছিল, সেটা কেউ টোকা দিচ্ছে, কেউ আমাদের রুম চিড়ে কোঠার দরজা টোকা দিচ্ছে মানে।
তারপর আপনারা কি করলেন তখন ওই মুহূর্তে?
সেই অবস্থা, দেন আমরা তো যে যা পুরা দোয়া টোয়া পারি সব করতে থাকলাম, পড়ার পরে যখন ফাইনালি ফজরের আজানটা দিল তখন জাস্ট আল্লাহু আকবার যখন শুনলাম অনেক দূর থেকে সবকিছু হঠাৎ করে বেন হঠাৎ মানে সবকিছু নর্মাল যেমনটা ছিল, কোনো ঝড় নাই, কোনো টোকা নাই, কোনো কুকুরের আওয়াজ নাই, কোনো দরজার আওয়াজ নাই, কিছু নাই, এরকমই ছিল অবস্থা।
এতগুলো ছেলে মিলে একসাথে গল্প করছিলেন তো তারপরেও যদি এই ধরনের ভয়ঙ্কর কিছু ঘটে, হু ইজ সিকিউরড ম্যান? যাই হোক, এত ভয়ঙ্কর কিছু ঘটনা আপনার কাছে শুনলাম, অ্যান্ড সবচেয়ে বেশি যেটা কি বলবো যে আমি অবাক হয়েছি আপনি খুব বেশি কানেক্টেড এগুলোর সাথে। সবচেয়ে বড় কথা কি শুনুন, হি ইজ আ পার্সন যে কিনা হ্যালুসিনেশন ইলিউশন সবকিছু পার করে তারপরে চিন্তা করে কি হতে পারে, তারপরে কি আপনার কোন এরকম কোন এক্সপেরিয়েন্স
মনে হয় যে আর কিছু থাকতে পারে না মনে হয় পরে মানুষের আরো কিছু এক্সপেরিয়েন্স থাকতে পারে?
আমি আসলে একটা কোশ্চেন যদি করতে চাই অন্তত আপনাদের কাছে এন্ড আমাদের লিসেনার্সদের কাছে,
কিরকম
যে যদি এমনটা হয় যে কেউ আপনার সামনে একটা মানুষের বডি ছিঁড়ে ফেলছে,
কি বলবেন আপনি
মানে ছিঁড়ে ফেলছে মানে what do you mean?
অথবা যদি এমনটা হয় যে একজন মরা মানুষ এসে আপনার কাছে ডিম ভাজা, আমাকে একটু ডিম ভাজা দে আমি খাবো, তখন
বুঝলাম না কি বলতে যাচ্ছেন আপনি।
Believe it or not, fear does exist.
ডর মানে ভয়।
এখানেই আজকের মতো দাঁড়িয়ে দৌড়ে, কিন্তু অনেক বড় একটি প্রশ্নবোধক চিহ্ন রেখে দিল তন্ময়। ভয়ের অদ্ভুত একটা বিষয় হচ্ছে ভয় আমরা যেসব জিনিসে পাই সেখানে কোনো যৌক্তিক সমাধান থাকে না। একটি মৃত মানুষ আপনার সামনে এসে কোনো খাবার চাইছে, কিংবা আরেকজন মানুষ আরেকটি মানুষকে টেনে হিঁচড়ে ছেড়ে ফেলছে, এমন দৃশ্য হলিউডের ছবিতে কিংবা ভৌতিক ছবিতেই মানায়। কিন্তু তন্ময়ের জীবনে কি এসব ঘটনা ঘটেছিল, বা তন্ময় কেন এমন ঘটনা বা এমন প্রশ্ন একেবারে শেষের দিকে এসে ছুড়ে দিল? এই দুটো প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। দরের 31তম পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতো শুভরাত্রি জানাচ্ছি আমি আরজে কিবরিয়া এবং আমার সঙ্গে যারা ছিল রেহান ও সুমন এবং একই সাথে লোমানের পক্ষ থেকে শুভরাত্রি।
track was downloaded from FusionBD.com.